exclusively on FusionBD.com.
You're listening to ABC Radio
89.2 FM.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বুধবারের রাতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে যারা আমার সঙ্গে এই মুহূর্তে আছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা, এবং কেউ কেউ আমার অনুজ হবেন সেক্ষেত্রে স্নেহ। যারা আজকে হয়তো নতুন যোগ দিয়েছেন তাদেরকে নিয়েও বলতে চাই যে হ্যালো 8920 মূলত মানুষের জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এই গল্প বলার প্ল্যাটফর্মে এসে আমরা কখনো হেসেছি, কখনো কেঁদেছি, কখনো অন্যরকম অনুভূতি নিয়ে ঘুমোতে গিয়েছি, কিংবা একটা গল্প শোনার পর কখনো ঘুম চোখে আসেনি, এরকম ঘটনাও হয়েছে পুরো সপ্তাহ জুড়ে ঘুম চোখে আসেনি। প্রতিটা গল্পই একটা মেসেজ নিয়ে আমাদের কাছে এসছে। কেউ এই অনুষ্ঠানটিকে এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েছেন, কেউ তার জীবনের পাথেও হিসেবে নিয়েছেন। বহু মেইল পাই আমি আমার ওয়েবসাইট থেকে, কিন্তু সত্যি কথা বলতে কি, এই চিঠিগুলো, এই মেইলগুলো, পাঠানো ফিডব্যাকগুলো অনুষ্ঠান সম্পর্কে, আমার সম্পর্কে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এটা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আমার কাছে মনে হয় কর্মক্ষেত্রে এটাই সবচেয়ে বড় পাওয়া। তো এই কথাগুলো এই জন্যই বলছিলাম যে একটু একটু করে হ্যালো 8920 একটা মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে। 300তম পর্ব হাতছানি দেবে কিছুদিন পরই, সেটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আমরা এই অনুষ্ঠানটির ক্ষেত্রে এমনও ফিডব্যাক পাই যে অনুষ্ঠানটি রেডিও নেটওয়ার্ক নেই, একজন মানুষ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে শুনে, এবং শুধু একজন না, সে শুনে পুরো কমিউনিটিকে শোনানোর ব্যবস্থা করে। এরকম একটা ভিডিও আমরা ফেসবুকে আপলোডও করেছিলাম ময়মনসিংহের একটি ছেলে। এবং আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই, এবিসি রেডিও ফ্যান ক্লাব যে বিষয়টি আপনারা অনেকেই হয়তো বা জানেন, এটা পুনরুদ্যমে কাজ এগিয়ে চলেছে। এটা একটি লেন্দি প্রসিডিওর। ফ্যান ক্লাব ব্যাপারটা হচ্ছে এরকম যে সারা বাংলাদেশের 64 জেলাতে, উপজেলাতে, থানাতে, প্রত্যেকটা জায়গায় আমাদের একজন করে বন্ধু থাকবে বা একের অধিক বন্ধু থাকবে, যাদের প্রত্যেকের সঙ্গে আমাদের কমিউনিকেশন থাকবে, যারা সবাই মিলে আমরা একটা পরিবারের মতো, আমরা একই সাথে চিন্তা করব, একই সাথে প্ল্যানিং করব, একই সাথে এবিসি রেডিও নিয়ে ভাববো। অন্যরকম একটা জায়গা হবে, ফেসবুকের মতো না, 10,000 ফ্রেন্ড কিন্তু তাদের কাউকেই আমি চিনি না, ব্যাপারটা এরকম হবে না। ব্যাপারটা হবে এরকম যে সারা বাংলাদেশের 64 জেলায় আমাদের নেটওয়ার্ক আছে, আমাদের ফ্যান ক্লাব মেম্বাররা আছে, এবং প্রত্যেককেই আমরা একে অপরকে চিনি। ভলেন্টিয়ার পার্সপেক্টিভ থেকে, এবিসি রেডিওর ব্যান্ডানা থেকে, কর্পোরেট সোশ্যাল যে রেসপন্সিবিলিটি, সেটাও মাঝে মাঝে পালন করি। যাই হোক, আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি, এবং আপনাদেরকে খুব শীঘ্রই অ্যানাউন্স করব যে কে হতে পারেন এই ফ্যান ক্লাব মেম্বার, যার সঙ্গে একেবারে ব্যক্তিগতভাবে আমার যোগাযোগ থাকবে। সরি, আমি প্রথমে আপনার অনেক সময় বোধহয় আজকে নিয়ে নিলাম, আমি অনেকবার একটা ইন্ট্রো দিয়ে ফেলেছি। কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম জয়।
বয়স কত?
আমার বয়স বর্তমানে 17 চলতেছে।
17 চলছে। তো জয়, হ্যালো 8920 কি এই বয়সে রাতের বেলা না জেগে পড়াশোনা করার কথা শোনা হয় অনুষ্ঠানটা?
এই অনুষ্ঠানটা আমি কোনোদিন মিস দিই নাই, যত ব্যস্ততায় থাকি বা যত ট্রাভেলে থাকি আমার অনুষ্ঠানগুলো মিস দিই না। এট লাস্ট এই জীবনের গল্পটা কোনোদিনই মিস দিই না।
ফাইন, তুমি 17 বছর বয়স, তোমাকে তুমি করেই বলছি, তোমার জীবনের গল্প তুমি একেবারে ছোটবেলা থেকে শুরু করো, যেখান থেকে মনে আছে।
যখন আমার 7 বছর, আমি ক্লাস 1 এ পড়ি, আমরা একটা ছোট ফ্যামিলি ছিলাম, আমার আব্বু আম্মু আর আমার এক বোন, আমাদের মধ্যে কোনো কিছুর অভাব ছিল না। আমি পড়তাম ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে।
কোন ক্লাসের কথা বলছো তখন?
তখন ক্লাস 1 এ পড়ি।
ক্লাস 1 এ পড়ো, ওকে।
আমার বোন তখন মাত্র 6 থেকে 7 মাস হবে বয়স।
তুমি বড় সন্তান।
আমি বড়। আমাদের মধ্যে সুখ আনন্দ সব মিলে আমাদের মধ্যে মানে অনেকেই খুশি ছিলাম। আমার আব্বুর অফিসের একজন ম্যানেজার ছিল, ম্যানেজারটা আসলে আমাদের বাড়িরই, উনি কোনো কাজ পানি দেখে আব্বুর অফিসে ওনাকে কাজ দিছে। একবার আব্বুর মানে একটা অফিসের একটা মিটিং ছিল, মিটিং এর জন্য একটা ফাইলের মধ্যে একটা প্রজেক্ট ছিল, মানে ওটা নেওয়া হয়নি আব্বুর।
আচ্ছা,
ওইটা আব্বু বাসায় ফেলে গেছে। এখন আব্বু যেখানে আছে সেখান থেকে বাসায় সব পসিবল না, তো কি করলো ওই ম্যানেজারটাকে আমাদের বাসায় পাঠিয়ে দিল।
ম্যানেজারটাকে?
ক্লাস 1 এ পড়ি। ম্যানেজারকে পাঠিয়ে দিছে, বলছে যে তুমি একটু ফাইলটা নিয়ে আসো, আমি এখানে প্রিন্টটা তখন চালাই। ম্যানেজারটা আমাদের বাসায় আসলো, আগে কোনোদিন আসে নাই, কিন্তু সেদিন ফার্স্ট আসার পর ম্যানেজারটা যে কোনো বাহানা নিয়ে আব্বুকে বলে যে আমার আপনার বাসায় যাই, কাজটা করে আসি, তো আমার আব্বাদের বাসায় চলে আসতো আগে 2-3 দিন পর, 1 সপ্তাহ পর চলে আসতো। আমি তখন ক্লাস 1 এ পড়ি, আমি আসলে তেমন কিছুই বুঝতাম না, আমি আসলে উনাকে গেস্ট হিসেবে নিতাম। আর আমার মাথায় তখন এটাই ছিল যে গেস্ট যেহেতু বাসায় আসতেই পারে স্বাভাবিক, 2-3 দিন পর পর আসতো, 1 সপ্তাহ পর আসতো, আম্মুর সাথে কথা বলতো আর ক্লোজ হইতো। এদিক দিয়ে হলো আমার আব্বুর সাথে আমার আম্মুর ঝগড়া শুরু হয়ে গেছে, মানে আগে যেরকম একটা ভালোবাসা ছিল আমাদের সবার মধ্যে, এখন আমার আব্বু আর আম্মুর মধ্যে একটা ঝগড়া চলতেছে।
আচ্ছা,
ঝগড়াটা
সময়টাতে কি তুমি বুঝতে ঝগড়াটা কেন হচ্ছে নাকি
না? আমি এটা বুঝতাম না যে ঝগড়াটা কেন চলছে, কিন্তু এতটুকু বুঝতেছি যে ঝগড়া হইতেছে। আগে যেমন একটা ভালোবাসা ছিল সেটার অভাব পড়ে গেছে, এটা বুঝতাম।
ওই সময়টাতে কেমন লাগতো তোমার?
ওই সময় আমি তো ছোটবেলা ছিলাম, আমি এখন আব্বু আম্মু ঝগড়া লাগলে আমি কেঁদে দিতাম, কেঁদে আব্বুকে হয়তো সামলাতাম, আম্মুকে সামলাইতাম, এরকম ভাবে।
একটা ছেলের জন্য যে কি পরিমাণ কষ্টকর বা একটা সন্তানের জন্য যে কি পরিমাণ কষ্টকর বাবা মায়ের এই ঝগড়াটা সবাই নিশ্চয়ই জানেন কম বেশি, বলুন। তারপরে
আমার আব্বুর মতো ঝগড়া শুরু হয়, এখন ঝগড়াটা আগের পরিমাণের চেয়ে দিন দিন বাড়তেছে। যেমন আগে যদি দুই দিন পরপর ঝগড়া হয়, এরপর ডেইলি রাতে ঝগড়া হচ্ছে, এভাবে দিন দিন এর মাত্রা বাড়তেছে। আম্মু যদি একদিন 50,000 টাকা এক রাতে চায়, পরের রাত্রে আবার 1,00,000 টাকা চায়। এখন আব্বুর জন্য এক রাতে তো এত টাকা অ্যারেঞ্জ করা সম্ভব না, কারণ এত টাকা নিয়ে ঘুরে না। আর বলে রাখা ভালো, আমার আব্বু বেশি প্যাচ গ্রোস মানুষ না, মানে একদম নরম মানুষ, আর একদম মানে সরল, সহজ সরল বলতে গেলে। কারণ আমার আব্বুকে এখন কেউ যদি একটু রাগ করে গেছে বলে, আব্বু আবার সেটা প্রতিবাদ করতে পারে না। আম্মু যেহেতু ডেইলি টর্চার করতে লাগলো, মেন্টালি টর্চার, আমার আব্বু এটা সহ্য করতে না পারে, আব্বু একদিন চলে গেছে বাড়ি থেকে রাত্রে।
আচ্ছা, তো তুমি কি জাগাচ্ছিলে নাকি?
আমি সব জাগাতেছিলাম, আব্বু যখন চলে গেছে আমি সেই রাতে খাওয়া দাওয়া হয় নাই, আমার খুবই কষ্ট লাগছে। কিন্তু আরো কষ্ট লাগছে যখন আব্বু যাওয়ার দিয়েছে তো গেছে, ফোন বন্ধ করে দিছে, কারণ আমার আম্মু ডেইলি ফোন দিয়ে টাকা চাইতো আমার আব্বুর কাছে। এই জন্য আমার আব্বু ফোন
টাকা দিয়ে কি করতো ওই সময়টাতে, মানে কোনো আইডিয়া ছিল?
জাস্ট আমার আব্বুকে মেন্টালি টর্চার করাটাই মেইন থিং।
টেলিফোন
দেওয়াতে আমার আব্বু মানে ফোন নাম্বার চেঞ্জ করে ফেলছে, আমি আমার আব্বুর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি।
আচ্ছা,
এখন যেদিন থেকে আব্বু গেছে তার এক থেকে দুই সপ্তাহ পর থেকে ওই ম্যানেজার আমাদের বাসায় অ্যাভেলেবেল আসা শুরু করলো, মানে প্রথমে আসতো এক দুই ঘন্টার জন্য, এরপরে আসতেছে পুরো এক বেলার জন্য, আগে আসতো এক বেলার জন্য, এখন আসতেছে আবার পুরো দুই তিন দিন থাকার জন্য। আগে আসতো গেস্ট হিসেবে, এখন মনে হইতেছে তিনি আমাদের বাসারই কেউ। আস্তে আস্তে আমার মাথায় জিনিসটা ক্যাচ করলো যে কেন উনি আমার আব্বু যেটা করার দরকার সেটা কেন উনি করতেছে। আমার মাথায় তখন ছোটবেলায়
আব্বু যেটা করার দরকার সেটা ও করতেছে, মানে কি ও করতো যেটা,
মানে আমার আব্বু আর আমার আম্মুর যেটা স্বাভাবিক লাইফ সেটা আমি উনার সাথে আর আমার মার সাথে দেখতেছি। আমার আব্বু যায় কেন, উনি গেস্ট হিসেবে থাকবে, এক রুমে বসে থাকবে, কেন আমাদের বেডরুমে এসে আমাদের সাথে গল্প করবে, মানে শুয়ে থাকবে এরকম? তো আমি একদিন মানে খুবই কিউরিওসিটি হয়ে কোশ্চেন করলাম যে আঙ্কেল আপনি আমাদের বাসায় যে এতদিন আসতেছেন, আপনি যাবেন না? তখন আমাকে অনেক জোর একটা থাপ্পড় দিল, থাপ্পড় দিয়ে বললো
ওই লোকটাই থাপ্পড় দিল,
হ্যাঁ থাপ্পড় দিয়ে বলছে আজকে থেকে তুই আমার ছেলে, তুই আজকে থেকে আমাকে আব্বু ডাকবি সোসাইটিতে। আমি তখন কায়দা বলছি যে আমার একটা আব্বু আছে, আমি আপনাকে কেন আব্বু ডাকবো? বলে যে না আজকে থেকে তুই আমার আব্বু ডাকবি, নাহলে তোর অবস্থা খারাপ, মানে এরকম একটা থ্রেট দিছে। আমার বোনটা তখন ছোট, আমার বোন কিছু বলতে পারে না, আমি আমার বোনটাকে নিয়েই থাকি। বলে না তোকে আমার আব্বু ডাকতে হবে, আমার দেখেন ভাইয়া আমার এখানে একটা দাগ আছে, আব্বু ডাকার জন্য আমাকে একবার রড দিয়ে বাড়ি দিছিল, এই জায়গায় আমার সেলাই লাগছে, এই জায়গায় এখনো চুল উঠে না, মানে শুধু আব্বু ডাকার জন্যই। তাছাড়া আরো ভাবে অনেক ভাবে মেন্টালি ফিজিক্যালি,
তখন কি বাবা ছিল না, মানে
তখন আব্বু ছিল না, আব্বুর সাথে কন্টাক্ট টোটালি অফ,
কারণ আব্বু ফ্যামিলি অফ।
হ্যাঁ,
তখনও তো তোমার মনে হচ্ছিল যে আব্বু যে কোনো সময় চলে আসবে বাড়িতে?
হ্যাঁ।
আচ্ছা,
তখন আমার মানে এই মাথায় থাকতো যে আব্বু এসে আমাকে বাঁচাবে, নিয়ে যাবে।
ওকে,
3-4 মাস হয়ে গেল আব্বু আসে না, কিন্তু ওই লোকটা আমাদের বাসায় ডেইলি আসতেছে, আমাকে টর্চার করতেছে, আমি আব্বু ডাকি না ওনাকে। এই জন্য একবার এমনও হয়েছে আমাকে আর আমার বোনকে সকাল 7টার দিকে বাইক করে দিছে, আমার আম্মু তো নার্স হাসপাতালে, তো আমাকে 7টার দিকে বাইক করে দিছে, একবারে প্রায় বিকাল 5টার দিকে বাসায় নিছে। আমি একমাত্র জানি যে ওই দিনটা আমি আমার বোনকে কিভাবে খাওয়াইছি, কারণ ওই দিনটা আমি একদম ছোট, আমি কিছুই আমি নিজের আর্ন করার কোনো ওয়ে ছিল না।
বাসা থেকে বের করে দিল কেন?
আমি আব্বু ডাকিনি ওনাকে, এর জন্য এটাই মেইন থিং,
বাসা থেকে দুজনকে বের করে দিল,
কারণ সোসাইটিতে আমি একজনকে মা ডাকবো, একজনকে আঙ্কেল ডাকবো, এটা সবারই নজরে লাগবে। এই জিনিসটার জন্য আমাকে বাবা ডাকার জন্য অনেকভাবে ফোর্স করছে, আমি ডাকি নাই, এই জন্য আমাকে বাইর করে দিছে বাসা থেকে। আমি আমার বোনটাকে সেদিন কিভাবে খাওয়াইছি আমি সেদিন আমি নিজেই জানি আর আল্লাহ জানে।
ওর বয়স কত ছিল তখন?
তখন 1 বছর প্রায় হয়েছে।
ওকে ওকে,
তো আমি আমার বোনকে নিয়ে পরে 7টার দিকে বাসা আসলাম, খুবই মানে একদিনে আমার আর আমার বোনের চেহারা কিভাবে কিরকম হয়ে গেছে এটা আমার মা পরে এসে দেখছে, দেখে বলছে যে কি হয়েছে তোমাদের। পরে আমি আম্মুকে বললাম সব, যে আম্মু এমন এমন অবস্থা, আমার সাথে এরকম এরকম করছে লোকটা, কিন্তু মা যে এরকম আমি কোনোদিন জানতাম না। আমার মা শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই লোকটাকে বলছে যে ওর সাথে এরকম করো না। আমি সেদিন এত কষ্ট পাইছি, মানে কষ্ট প্রায় কাইরে দিছিলাম, পরে সেদিন আস্তে আস্তে কোনো ভাবে কাইটা গেল, এরকম ভাবে আরো টর্চার। একবার আমাকে
কিছু বলতো
না, আমার মা জাস্ট কিছু বলতো না, জাস্ট বলতে গেলে আমার মারি প্ল্যান যে আমি যেন বাবা ডাকি এরকম ভাবে।
রেগুলার মার সঙ্গে থাকতো?
হ্যাঁ, মার সাথে থাকতো, মা অফিসে যাইতো,
রাতের বেলা ঘুমতো মার সঙ্গে,
মানে আমরা বলতে গেলে স্বাভাবিক লাইফই বলছিলাম,
মানে জাস্ট বাবার জায়গা হচ্ছে ওই।
হ্যাঁ হ্যাঁ, এটাই তো। একবার কি হলো, আমাদেরকে আমার আমার বোনের বাসায় বন্ধ করে রাখছে, মানে কোনোভাবে বাড়িতে দেয় নাই বা কিছু করতে দেয় নাই, আমরা বাসায় বন্ধ। আবার অনেকভাবে থিয়েটার দিছে যে তুই যদি আজকে আমাকে বাবা না ডাকোস আজকে তোরে মেরে ফেলবে, এরকম টাইপের একটা কথা। তো এরকম ভাবে আমার প্রায় 3 থেকে 4 মাস চলতে থাকে। পরে আমি একদিন বাইরে গেছিলাম, আমাদের যে গাড়ির ড্রাইভার, ওই গাড়ির ড্রাইভারের সাথে আমার দেখা হয়েছে। বলে যে জয় তুমি কেমন আছো? আমি বলছি যে আঙ্কেল ভালো আছে, আব্বুর সাথে আপনার কথা হয়? বলে হ্যাঁ হয়তো আব্বু নাম্বার আছে আমার কাছে। আমি পরে বলছি তাহলে আমাকে একটু রাত্রি ধরে আমার লাগবে। পরে আঙ্কেল আমাকে নাম্বার দিছে, আমি ওই যে বাইরে যে 2 টাকায় কথা বলা যায় ফোন দিয়ে, ওখান থেকে আব্বুকে ফোন দিছি। ফোন দিয়া বলছি যে সবই বলছি আব্বু এই লোকটা থাকে আমাকে অনেক মারছে অনেক কাছে। আর বলে রাখা ভালো ভাইয়া, আব্বু আমার আমার চোখে ছোটবেলা থেকে পানি দেখতে পারেনি, এক ফোঁটা পানির জন্য আব্বু অনেক কিছু করছে, যেন আমি পানি না ফেলাই চোখে। আর সে কাজ আব্বুর কাছে আমি কাঁদছি, এই জন্য আব্বু মানে সহ্য করতে না পারে সেদিনই বাসার সামনে চলে আসছে। আর আব্বু বাসা আসলে তো সব ফাঁস হয়ে যাবে, এই জন্য আমাদের বাসার সামনে একটা অ্যাপার্টমেন্ট তৈরিতে ছিল নতুন কনস্ট্রাকশন বিল্ডিং, ওখান থেকে আব্বু দোতলা আমাদের দোতলা ফুল দেখা যায়, তখন আমাদের বাসা ছিল দোতলা। আব্বু দেখলো যে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই সত্যি, লোকটা আছে স্বাভাবিক লাইফ স্পেন্ড করতেছে সবই ঠিক। আবার আব্বুকে আমি কেন কেন বলছি আব্বু আমাকে এভাবে মারছে, আমার মাথার ব্যথাটা দেখাইছিলাম, তারপর আবার আমাকে পায়ের নিচেও কয়েল দিছিল, এরকম সবই দেখাইছি সব সাইন। আব্বু এটা সহ্য করতে না পেরে পরের দিন পুলিশ নিয়ে আসছে রাত্রে, পরকীয়া প্রেমে ধরায় দিছিল।
তুমি ওই রাতের বেলা কি দেখলা ঘটনাটা কি?
মানে ওই যে দিন পুলিশ আসছো দিন, ওই দিন মানে আমি যে আগের দিন আব্বুকে বলছি
বললা, তারপর
আব্বু পরের দিন মানে পুলিশ নিয়ে আসছে।
তোমার সামনে কি পুলিশ ঢুকেছে?
হ্যাঁ আমার সামনে পুলিশ ঢুকছে।
কি হয়েছে ঘটনাটা কি শুনি।
রাত 1টার দিকে পুলিশ আসছিল, পুলিশ আসার পর আমার
ওই লোকটা জেগেছিল না ঘুমিয়েছিল?
আমি তখন ঘুমাইছিলাম, কারণ আব্বু আমাকে বলে না। আমি
জাগলে কিভাবে?
আব্বু আমাকে ডাক দিছে
বাসায়,
পুলিশ যখন ঢুকছে তখনই আমাকে ডাক দিছে।
ডাকবার পরে
আমি উঠে গেছি, উঠে আব্বুর কোলে এসে পড়ছে, কিনা আমার বোন আব্বুর কাছে এসে পড়ছে। পরে ওই পুলিশ যে দারোগার নামটা ঠিক মনে নাই, উনি এসে লোকটাকে ধরছে পরকীয়া প্রেমের একটা কেসে। কষ্ট পেলাম ওই দিন একটা, যে ওই লোকটার আর আমার মার বিয়ার সার্টিফিকেট দেখাইছে পুলিশকে, যে আমরা পরকীয়া ভাবে নাই আমাদের বৈধ সম্পর্ক, এরকম ভাবে একটা বিয়ার সার্টিফিকেট দেখাইছে
পুলিশকে।
হ্যাঁ পুলিশকে বলছে যে তাও আমরা বিশ্বাস করি না, কারণ নিয়ম হলো ডিভোর্সের 3 মাস পরে আরেকটা বিয়ে করার, কিন্তু উনি 8 দিন পর বিয়ে করছে এই জন্য মানবে না।
মানে মা তখন তুমি জানতে পারলা যে মা এরকম কিছু একটা করেছে, মানে ডিভোর্স দিয়ে দিয়েছে বা এরকম কিছু একটা।
তারপরে ডিভোর্স আব্বু রিসিভও করেনি, ডিভোর্স করাই আছে। ডিভোর্সের 8 দিন পর ম্যারিড করাতে আব্বু আমার মাকে আর ওই লোকটাকে আবার ধরছে, ধরে পুলিশে নিয়ে গেল মিরপুর থানায়। তো পরে ওই রাতে লোকটা পুলিশের কাস্টডিতে ছিল, আর আমি আমার আব্বুর সাথে চলে গেছিলাম, আমার বোনটাকে মা দেয়নি। মানে ওই দিন খুবই কাজ ছিলাম, আমার বোনটাকে আমি আমার কাছে পাইনি। আব্বু আমার কাছে জানতে চেয়েছিল যে কি কি হয়েছে, পরে আমি সবই বলছি যে আব্বু আমাকে এভাবে মারছে। বলছে আচ্ছা ঠিক আছে তুই খালি এগুলো ওসিকে গিয়ে বলবি। পরের দিন সকাল 10টায় আমাদের ফুল ফ্যামিলি এই মিরপুর থানায় চলে আসছে। এখন আমার ফ্যামিলি আর আমার মার ফ্যামিলি ডিসিশন নিতে যে আপনারা কি কেস কামাইতে যাবেন নাকি মীমাংসা যাবেন, ওসি বলছে। তা আমাদের দুই ফ্যামিলি বললো যে আমরা মীমাংসা যাই, কেস কামাইতে যাওয়ার দরকার নেই। তো মীমাংসা যাওয়ার জন্য আমার ওসি আমার মাকে বলছে আপনি যদি আপনার নিউ হাজবেন্ডকে চান তাহলে আপনি আপনার ছেলেমে পাবেন না, আপনার ছেলেমে বাবার কাছে চলে যাবে। আর যদি আপনি আপনার ছেলেমে চান তাহলে আপনি আপনার স্বামীকে পাবেন না, আপনার স্বামীর উপরে আমরা অনেকগুলো চার্জ লাগাবো, লাইক শিশু নির্যাতন, পরকীয়া প্রেম, ছদ্মবেশী, এরকম অনেক টাইপের কেস লাগাবো, সেটা আমাদের ব্যাপার, আমাদের কাছে যেতে থাকবে। জীবনে ফার্স্ট কষ্ট পাইছে ওই দিন ভাইয়া, যেদিন মা 150 টাকার স্ট্যাম্পে আমাকে আর আমার বোনকে না চেয়ে তার নিউ হাজবেন্ডকে চাইছে। আমার ছেলেমে দরকার নাই, ছেলেমে তার বাবার কাছে থাক, আমি আমার হাজবেন্ড নিয়ে সুখে থাকি। আম্মু এই 150 টাকার স্ট্যাম্পে তার নিউ হাজবেন্ডকে চাইছে, আমি আমার বোন, মানে খুবই কষ্ট হয়েছে। আমার বন্ধু তখন কিছুই বুঝতো না, আমি যতটুকু বুঝতাম খুবই কষ্ট হয়েছে। আমার আব্বু আমাকে বললো যে তোর মা তোকে আর তোর বোনকে না চায় সেটা জামাইকে চাইছে, তুই কার কাছে যাবি? আমি পরে কেন কেন আব্বুর কাছে চলে আসছি, আব্বা আমি তোমার কাছে থাকবো। আমার আর আমার বোনটা বলে ভালো, আমার বোনটা আমার খুবই পাগল ছিল, মানে আমাকে ছাড়া কিছু বুঝতো না। আমি আমার বোনকে নিয়ে পরে আমার বাবার কাছে চলে যাই, আমার বাবার কাছে তখন দাদুর কাছে থাকতাম এই সারাপাড়াতেই। তো আমার যখন এই মীমাংসা হয়ে গেল তার 2 থেকে 3 সপ্তাহ পর আমার মা কোর্টে আমার বোনকে চাওয়ার জন্য কেস করলো, কারণ আমার মা বোনকে পাইলে তিনি ধরেন আমার বাবার কাছ থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবে, এই জন্য আমার বোনকে চাওয়ার জন্য তিনি কেস করলো। এই কেস খামারি চলতে লাগলো পুরো 5 বছর।
পাঁচ বছরে
আমি আমার বোনটাকে নিয়ে শুধু থানা, কোর্ট আর বাসা, এই 3টা জায়গায় ঘুরছি। কোর্ট থানা সম্পর্কে এমন কিছু জানছি ভাইয়া যেটা আমার মনে হয় না যে আমার কোর্ট সম্পর্কে কিছু জানা বাকি আছে। কোন টেবিলে কত টাকা ফালাইলে কি হয়, কোন কোর্টে গেলে কি কোর্ট উঠে, কোন ম্যাজিস্ট্রেট ভালো, কোন উকিল ভালো, মানে আমি সব জানা হয়ে গেছে।
এটা কি তোমার বাবার সঙ্গে হতো নাকি তুমি নিজে নিয়ে যেতা?
আমি বাবা ফান্ডের মধ্যে নিয়ে যেত, আবার যখন বেবি বেশি কাজ থাকতো আব্বু কোর্টে থাকতো আমাকে বলতো তুই জয়রে নিয়ে, আমি আমার বোনটাকে নিয়ে চলে যেতাম। আমরা 4টা কোর্টে জিতছি, সেমএম কোর্টে জিতছি, দারাদাতে জিতছি, আমাদের পরে পারিবারিক কোর্টেও কেস উঠছে, পারিবারিক কোর্টে আমাদের জিতার কথা, জিতছিও। মানে বাচ্চা যেদিকে যেতে চায় ম্যাজিস্ট্রেট সেদিকে রায় দিবে, বাচ্চা বলছে আমি বাবার ভাইয়ের কাছে থাকবো, এটা বাচ্চার ডিসিশন, বাচ্চা যেহেতু বাবার কাছে যেতে চাইছে বাবার কাছে যাবে, এটাই ডিসিশন ক্লোজ, আমি পরের শুনানিতে ডিসিশন দিব, এরকম একটা কথা শুনে আমরা খুবই খুশি হয়ে গেছি, আমরা চলে গেছি। এর মাঝখানে কি হলো আমি জানি না, পরের শুনানিতে বলছে যে রায় তো তোমাদেরই হবে, তুমি তুমি বারান্দা থাকো, আমি তোমার বোনটাকে নিয়ে কথা বলি। ম্যাজিস্ট্রেট আমাকে বললো, তো আমার বোনটাকে আবার কোর্টে নিয়ে নেই, ম্যাজিস্ট্রেট একটা খাস কামরা আছে ওই কামরায় নিয়ে গেছে, আমার বোনটার সাথে কথা বলতেছে। তো 10 মিনিটের জন্য নিলো, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল, কিন্তু আমার বোনটাকে বাই করতেছে না। কিন্তু কিছুক্ষণ পর দেখি মানে ম্যাজিস্ট্রেট লাইট টাইট বন্ধ করে দরজা বন্ধ করে আসে পড়তেছে। আমি বললাম, আন্টি আমার বোন, ও তোমার বোনকে তো তোমার মা নিয়ে গেছে। এমন একটা কষ্ট পাইছি, মনে হয় যে আমার বুকটা বাইরে আসবে, এরকম একটা অবস্থা। আমি বলছি কেমনে নিলো, পরে শুনলাম যে ম্যাজিস্ট্রেটের একটা স্পেশাল একটা দরজা আছে, যে দিকে শুধু ম্যাজিস্ট্রেটে আসে, আমার বোনটাকে আর আমার মাটাকে ওদিক দিয়ে বাইক দিয়েছে, যেন আমাদের সামনে না আসে, মোটা দেখলে তার বোনটা আমাদের কাছে চলে আসবে, আর এই জন্য বোনটাকে ওদিক দিয়ে পাঠিয়ে দিছে।
এই বোন বাবা ছিল না ওই সময়?
হ্যাঁ বাবা, আমরা সবাই ফুল ফ্যামিলি আমরা বারান্দা দাঁড়ায় আছি, কিন্তু পিছন দিয়ে যে পাঠিয়ে দিবে এটা আমরা জানতাম না।
তো এটা তো করার নিয়ম না, এটা কেন করবে?
এখন হয়তো কোনো ঘুষ খামারি বা এরকম টাইপ কিছু হয়তো ভাবে কোনো ভাবে বস করছে ম্যাজিস্ট্রেট কে, জন্য এরকম একটা হেল্প করছে, নাহলে রায় তো আমাদের পক্ষে ছিল, কেমনে নিতে পারে।
তারপর
এরপর যখন ওদিক দিয়ে বাইক করে নিয়ে গেছে, মানে সেদিন একটা অনেক কষ্ট পাইছি, যাই হোক আমার বোনটাকে হারাইলাম। আবার আমি আব্বুকে অনেক রিকোয়েস্ট করার পর আপিল করছে হাইকোর্টে আমার বোনটাকে পাওয়ার জন্য, বোনটাকে 1 মাস প্রায় হাজিরই করায়নি, মানে হাজির করায়নি, বলছে যে বিভিন্ন এক্সকিউজ দিছে, যেমন আমার বোন অসুস্থ আসতে পারে না, হ্যান ত্যান, ওরকম অনেক কিছু।
এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, মানে তোমার বাবার বিজনেসটা তখন কি বাবাই দেখছিল নাকি ম্যানেজার?
বলে রাখা ভালো, আমার বাবার বিষয় তখন একদম আমার মা ফুলি শেষ করে দিছে,
মানে কিছুই নেই।
ম্যানেজারটা আমার আব্বু সব জানতো, আমার আব্বু সব শেষ করে দিয়েছে। আমার আব্বু তখন বিজনেস করতো না।
কি করতো
তখন? আব্বু জাস্ট টুকটাক আমাদের বাড়িতে আব্বু মেম্বার ছিল, এখন বর্তমানে চেয়ারম্যান আছে, আব্বু এখন এটাই করে।
আবার
শুনানিতে আমার বোনকে যখন হাজির করা নেই, একবার ম্যাজিস্ট্রেট কে আমরা খুবই প্রেশার দিয়েছি যেন আমার বোনটাকে হাজির করানো হয়, তো ম্যাজিস্ট্রেটের প্রেশার দিয়েছে যদি এবার হাজির না করেন তাহলে সার্চ ওয়ারেন্ট বাইর হবে মেয়েটার নামে। পরের শুনানিতে আবার হাজির করেছে আমার বোনটাকে, মানে আমার মা হয়তো কোনো ভাবে বুঝাইছে, মানে বলতে পারেন এতটাই কষ্ট পাইছি যে বোনটাকে হয়তো আমার মার জন্ম দেওয়ারই দায়িত্ব ছিল, এর পরের দিন থেকে শুরু করে যেদিন আমার বোনটাকে নিছি কোর্টে সেদিন পর্যন্ত আমি পালছি। সেদিন সকালবেলা আমি খাওয়াই দিছি আর বলছি যে জয়া তুই তাড়াতাড়ি খা, তোর নিয়ে যাবো। পরে আমার বলে ভাইয়া আমি আর যাইতে ভালো লাগে না রেলে এত দূরে দূরে, আমি স্যার কয়েকটা দিন বোন, তারপর আর যাওয়া লাগবে না, সেদিন আমি বলছি। আর এই বোনটাকে ভাই আমি আমার শৈশবে যে আমার খেলার কথা সবার সাথে, সেখানে আমি আমার বোনটারে নিয়ে কোলে নিয়ে ঘুরছি হাঁটছি, মানে বলতে গেলে আমার শৈশবটা আমার বোনের জন্য লাগাই দিছি। আমি ঘুম পাড়ানো থেকে শুরু করে খাওয়ানো দাঁড়ানো সবই আমি করছি, আর সেই বোনটা সেদিন আমার দিকটা আঁকায়নি। পরে আমি আমাকে ম্যাজিস্ট্রেট বললো যে বাবা তুমি 2 ঘন্টা টাইম নাও, যদি তুমি তোমার বোনটাকে তোমার দিকে মানাইতে পারো তাহলে তুমি নিয়ে যাও, আমাকে এরকম একটা কনসিডার করছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমাকে 10টা থেকে 12টা পর্যন্ত টাইম দিল, আমি বিশেষ করবে না ভাই একটা সেকেন্ডের জন্য আমি থামি নাই, মানে বোনটাকে আমি ডাকতেছি যে জয় একটু তাকা আমার দিকে একটু তাকা, ম্যাজিস্ট্রেট কোর্ট চালাবে কি, আর সব লোকরা ম্যাজিস্ট্রেট সবাই আমার দিক 2 ঘন্টা তাকাইছিল যে আমি কিভাবে বোনটাকে ডাকতেছি। অনেক কোনো কোর্ট চলে নাই তখন, মানে কোনো কেসই উঠে নাই, সবাই আমার দিকে তাকাইছিল যে আমি কেমনে আমার বোনকে ডাকতেছি আর বোনটা কেমন পাথরে আমার দিকে তাকায় নেই। আমি অনেকক্ষণ ধরে ডাকছি, পর্যন্ত 2টা বাজছে, পরে আমার মা বলছে যে স্যার বিরত বাজছে, এবং এখন মেয়ে যেহেতু জানে যে নেই রায় নিশ্চয় ওদের পক্ষে যাবে, পরে চলে গেছে ওদের পক্ষে, আমার বোনটা চলে গেল। বলতে পারেন আমি আমার লাইফের একটা যে বাঁচার একটা রিজন সেটা হারাইছি, কারণ আমার বোনই ছিল, আমার সব জন বাবা মা চলে গেছিল। আমার বোন যখন ছোট ছিল ভাইয়া তখন আমার বোনের একটা মা খুবই দরকার ছিল, আমার ফ্যামিলি
ছিল বলতে যেটা হচ্ছে আপনাদের সঙ্গে যখন ছিল,
হ্যাঁ হ্যাঁ তখন আমাদের সঙ্গে ছিল, আমার যখন মানে বাবার কাছে চলে আসছি তখন আমার বোন মাত্র 1 বছর, আমার ফ্যামিলি সবাই প্রেশার দিছে মানে বোনের জন্য একটা মা দরকার, তো আমার ফ্যামিলি থেকে সবাই বলছে যেন আমার আব্বু সেকেন্ড বিয়ে করে, তো আব্বু একটা সেকেন্ড বিয়ে করলো আমার বোনের জন্য।
এটা কি আপনার সঙ্গে কথা বলে করেছিল?
হ্যাঁ আমার সাথে বলছে যে বাবা আমি কি একটা সেকেন্ড বিয়ে করবো, আমি বলছি যে হ্যাঁ আব্বু করো, যেহেতু আমাদের একটা মা দরকার তুমি করো, আব্বু সেকেন্ড বিয়ে করলো। আমাদেরকে সেকেন্ড যখন করছে করার পর আমাকে আর আমার বোনকে ওই ফ্যামিলিতে নিয়ে গেল, ওই ফ্যামিলিতে রাখার জন্য।
কোথায় ছিল সেই বিয়েটা?
ওই বিয়েটা আমার আব্বু নারায়ণগঞ্জে করছিল। তো আমার
মানে আপনার মার সঙ্গে সেপারেট হওয়ার কতদিন পরে বিয়েটা করে?
সেপারেট হওয়ার 2 বছর পরে।
2 বছর পরে তখন আপনার বোন আপনার সঙ্গে, বোনের জন্যই মূলত বিয়েটা করতে হয়,
মানে আমার বোনের একটা মা দরকার ছিল তখন।
আচ্ছা ওকে, তারপর
আড়াই থেকে 3 বছর তো ওই ফ্যামিলিতে আমার আব্বু আমাকে নিয়ে যায়, আমাকে আমার বোনকে, যেন আমরা একটা সুখী ফ্যামিলি থাকতে পারি। আমরা থাকলাম কয়েকদিন, কোনো সমস্যা হয় নাই। পরে আস্তে আস্তে আমাদের সাথে মানে কেমন যেন একটা রুডলি বিহেভ শুরু করলো।
আচ্ছা,
যেমন আগে যেমন একটা ভালোবাসা দিত, যেমন একটা আদর করতো, আস্তে আস্তে যেমন
ওনার কি প্রথম বিয়ে ছিল না দ্বিতীয়
বিয়ে? ওনার ফার্স্ট বিয়ে,
ওনার ফার্স্ট বিয়ে ছিল। আচ্ছা,
যাই হোক আস্তে আস্তে আমাদেরকে অ্যাভয়েড করা শুরু করলো, যেমন আগে খাওয়াই দিত এখন বলতেছে নিজে নিজে খাও, আগে অনেক গল্প করতো এখন নিজে টিভি দেখে, আমি আর আমার বোন থাকি, এরকম একটা অবস্থা। তো আস্তে আস্তে যেন আমার আর আমার বোনের মাঝ কেন বোনের মধ্যে দ্রুত তৈরি হয়ে গেল, যেন কেন বুঝলাম না যে আবার কেন এমন হইলো। তখন আমার বোন একটু একটু বুঝে কথা বলতে জানে, তা আমি আমার বোন খুবই চিন্তিত যে কেন এমন করতেছে। আব্বুর সাথে আব্বুকে বললাম যে আব্বু আমার সাথে তো আগে যেমন ভালো করতো এমন তো করে না। আমার বাবু একদিন ওনাকে ডাকে বললো যে তুমি যে ওদের সাথে আর ভালো বিয়ে করো না, ওদেরকে আদর করো না কেন। পরে আমার মা বলছে যে আমি ওদের সাথে থাকতে পারবো না, আমার মা ডাইরেক্ট আমার আব্বুকে বলছে। এমন একটা কাহিনী হয়েছে যে একদিন রাত্রে এমন ঝগড়া হয়েছে যে তারপরে আমি আর আমার বোন একদম চলে যেতে চাইছিলাম আব্বুর বাসা থেকে, আমার দাদুকে আবার আসে যেতে চাইছিলাম, কিন্তু আমার আব্বু দেয়নি, বলছে যে না তো থাক তুই পরে দিন তারে দিয়ে আসবি তোদের কাছে। যাই হোক, ওই রাতটা আমার এখনো মনে আছে যে রাত একটার দিকে ঝগড়া শুরু করছিল আমার মা শুধু আমাদের জন্য, যেন আমরা যেন আর ওনার বিষয়টা না থাকি। বোনের কাছে ভালো ভাবে মাঝখানে আমার আমার একটা নতুন বোন হয়েছে, সৎ বোন।
ও বিয়ে করার পরে আরেকটা মেয়ে হয়। আচ্ছা,
যাই হোক, ওই সৎ বোন হয়েছে যে পরে আমাদের এখন সহ্য করতে পারে না, যেহেতু আমি আব্বুকে বলছি যে হার্ট লিভারে বলছে আব্বু আমাকে আমার দাদুর কাছে দেওয়ার
সময়। ক্লাসে পড়ো তখন তুমি?
তখন আমি ক্লাস ফাইভে পড়ি।
ওকে,
আব্বু ওই ফ্যামিলি আলাদা ভাবে থাকে, আব্বু এখন আলাদা, আমার মা তো আগে আলাদা, আমি আর আমার বোনটাই তখন থাকতাম
দাদুর কাছে।
হ্যাঁ, দাদুর কাছে। তো বোনটাও চলে গেল,
তো বোনটাও ফাইনালি আলটিমেটলি চলে গেল। মোটামুটি আজকে যেই শৈশবের কথা শুনছেন সেই শৈশবটা অন্যরকম একটা শৈশব, খুব শিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে জয়। সেপারেশন বাবা মায়ের মধ্যে যখন হয় সেই সেপারেশনটা সন্তানের উপর কতটা ইফেক্ট তৈরি করে এবং সেটা একটা সন্তান বেড়ে ওঠার জন্য কতটা নাবোধক সিচুয়েশন তৈরি করে, সেটাই হচ্ছে আজকের জীবনের গল্প। আজকের জীবনের গল্পটা মূলত বাবা মায়ের জন্য। এটা খুব শক্তিশালী একটা ব্যাপার যে যদি কোনো বাবা কিংবা মা শুধুমাত্র সন্তানের দিকে তাকিয়ে তার হাজবেন্ডের সঙ্গে কিংবা তার ওয়াইফের সঙ্গে সম্পর্ক ভালো না, তারপরও সন্তানের দিকে তাকিয়ে সম্পর্কটাকে কন্টিনিউ করে যায়, এটা যে কত বড় স্যাক্রিফাইস। একটা মানুষকে আমি পছন্দ করি না, একটা মানুষকে আমি জীবনের সঙ্গে জড়াতে চাই না, যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছে কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল সেই মানুষটা আমার মনের মতো নয়, এবং সেই মানুষটার সঙ্গে একই বিছানায় একই সংসারে একই ঘরের মধ্যে বছরের পর বছর স্যাক্রিফাইস করে যাওয়া সন্তানের জন্য, কারণ সেপারেট হয়ে গেলে সন্তান কার কাছে যাবে, সন্তানের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সেই সব বাবা মাদেরকে স্যালুট জানাই আজকের এই অনুষ্ঠান থেকে, তারা কত বড় স্যাক্রিফাইস করেন সন্তানের জন্য। কিন্তু কেউ কেউ আসলেই পারেন না, ধৈর্যের শেষ পর্যায়ে গিয়ে বাধ্য হন, এবং বাধ্য হলে শেষ পর্যন্ত যে পরিণতি তার সন্তানদের সেই পরিণতিতেই তার বাধ্য হয়। ওর যখন স্কুলে যাওয়ার কথা তখন ও কোর্টের বারান্দায় দৌড়িয়েছে, এবং একটু চিন্তা করে দেখুন বোনকেও কোর্ট কাস্টডিতে বসে বসে ডাকছে, কনভিন্স করার চেষ্টা করছে, কারণ ওই মুহূর্তে ওর বোন ছাড়ার কেউ নাই, মা পাইনি, ওই বোনটাই ওর খেলার সাথে, বোনটাই ওর সবকিছু, এবং সেই বোনকেও এই সিচুয়েশনের গ্যারাকলে পড়ে ওকে হারাতে হলো। হয়তো হাজবেন্ড কিংবা ওয়াইফ শুধুই এক ধরনের মোহে পড়ে সুখের সংসার শেষ করে দেন, এবং সেই ভুলটা যারা করেন তাদের জন্য শুধু একটা কথাই বলার আছে, ভুল করেন আপনি, ভুল সংশোধন করবেনও আপনি, কিন্তু একটা জীবন দুনিয়াতে এনে তার উপরে ভুলের শাস্তি চাপিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। যদি এরকমই হয় তাহলে সন্তান দুনিয়াতে না নিয়ে আসাই ভালো। যারা আজকের গেস্টকে দেখতে চান কিংবা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.arche। আমি আবারও বলি www.facebook.com/kibriya.arche, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। শুনি তারপর।
আমার বোনটাকে যখন ফাইনালি হারাইলাম, আমি আমার দাদুর সাথে আমার ফুপিদের সাথে এখানে থাকা শুরু করি। এরপরে আমি ধানমন্ডি স্কুল ছাড়া দেই, আমি মণিপুর স্কুলে ভর্তি হয়ে আসা। বলতে গেলে আমি আমার লাইফের প্রতি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম, আমার লাইফের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না যে আমি আসলে কি কি জন্য বাঁচবো, যে আমার এখন কেউ নাই। পরে আমার মতো একটা ফ্রেন্ড ছিল যার বাবা মা অ্যাকচুয়ালি মারা গেছে, সে এখন তার একটা চাচুর কাছে থাকে। আমার তাকে দেখে মনে হলো যে আসলে আমার লাইফ আমি কিভাবে সাজাবো সেটা হলো আমার দেখার বিষয়। আমি তখন থেকে বলতে পারেন বাসায় একটা নতুন আসা শুরু করলাম। তো মাঝে মাঝে যখন কষ্ট হয় ক্লাস ওয়ানের ছেলেরা যখন বাইর হয় তখন তার মা আইসা তার কত সুন্দর তার ওনা দিয়ে ঘাম মুছায় দেয়, প্লাস আদর করে যে কি হয়েছে আজকে পড়ালেখা স্কুলে কি হয়েছে, বা এগুলো আমি ডেইলি দেখি। শুধু ডেইলি এই সিনটা দেখার জন্য আমি আমার ক্লাসটা একটু আগে আসবো, যখন ওয়ানের ছুটি হয় তখন আমি গেটের সময় দাঁড়িয়ে থাকি জাস্ট এই সিনটা একটু দেখার জন্য। আমি জাস্ট মিস করতাম আর ভাবতাম যে হয়তো আমারও কোনো একদিন এরকম ছিল। আস্তে আস্তে আমি পড়ালেখা করতেছি, মানে আমার দাদুরা আমাকে অনেকভাবে সাপোর্ট করতেছে, আমার চাচু চোখের ডাক্তার উনি আমাকে ফুললি ভাবে যত খরচ আছে টাকা পয়সা দিয়ে সব মানে সলভ করতেছে, আমার ফুপি আমাকে মানে খুবই ভালোবাসে তার ছেলের মতো আদর করে, যে কোনো প্রবলেমে তিনি অ্যাট লাস্ট আমার জন্য অনেক দৌড়ায়, মানে স্কুলের ফিজ দেওয়া বা কোন স্কুলে অ্যাডমিশন দেওয়া সবই আমার ফুপি করে। আমার একটা আন্টি আছে বাসায় ফুপি, কিন্তু আমি আন্টি ডাকি, উনি আমাকে খুবই আদর করে, উনার কোনো ছেলেমে নাই, উনি আমাকে তার ছেলের মতো আদর করে। আর ভাই বলে রাখা বলে আমার ফ্যামিলিতে ছিল আমি একাই একমাত্র ছেলে, এই জন্য আমি মোটামুটি সবারই আদরে আছি। আবার ভাই আমার কিছু ইচ্ছাও আছে আমার জীবনে বড় হওয়ার, আমি এভাবে নিজের উপায়ে নিজে দাঁড়ানো শিখতেছি। আস্তে আস্তে আমি টুকটাক কাজ করি, যেমন বিভিন্ন পার্ট টাইম জবের দিকে অ্যাপ্লাই করতেছি, প্লাস আমি একটা টিউশনও খুঁজতেছি। কিন্তু ভাই আমার পাস্ট কোনোদিনই আমাকে ছাড়তেছে না। যেমন আমার বোনটাকে সেদিন আমি এক নম্বরে তার বাবার সাথে দেখছিলাম, মানে নিউ বাবার সাথে আর কি। আমি দেখার পর আমার বোনের দিকে দৌড়ে যাই, আমার বোনটা আমাকে দেখে ফার্স্ট হয়তো আমার ভালোবাসাটা ওর কাছে আইসে পড়ছে, কিন্তু পরে হয়তো মনে পড়ছে মার কিছু বলা কথা, সে আমাকে একটা ধাক্কা দিয়ে আমাকে সরাই দিয়েছে। সে লোকটা আবার বলছে যাই তুই কে, মানে আমাকে চিনে তাও সবার সামনে একটা অচেনা সত্ত্বে যাই তুই কে। আবার ওই এক নম্বরে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে চিনে, ওরা আমাকে বলতেছে কি সে ভাইয়া আপনি আমার বোনটাকে ধরতে দেন না কেন, এইসব বলাতে মানে লোক যখন জড়ো হয়ে গেছে আমার বোনটাকে নিয়ে চলে গেছে। কিন্তু ভাই মানে বোনটা আমার দিকে ফিরে তাকাইছেও, আমি যে মানে ওই তাকানো না আমি এখনো ভাই বলতে পারিনি, মানে বলতে পারেন বোনটা আমাকে আমার জন্য কাঁদতে চায় কিন্তু কাঁদতে পারে না, এরকম একটা অবস্থা। পরে বাসায় সবাই বললো যে সান্ত্বনা দিল যে থাক তুই তোর বোনের পিছিয়ে ধরেছ না, তুই তোর পিছিয়ে তোর নিজেই থাক। এরপর আমি এভাবে চলতে থাকি আমার অনেকদিন। তখন আমি ক্লাস সেভেনে পড়ি, আমার আব্বু আবার বললো যে তুই এখানে একা থাকবি না, তুই একটা কাজ কর আমার সাথে আমাদের ফ্যামিলিতে চল, আমি আমি আমার ওয়াইফকে যেমনি হোক ম্যানেজ করাবো। আমি আবার গেলাম এই ফ্যামিলিতে, কিন্তু ভাই মানে আমার পরে উনি আমাকে এতটাই টর্চার করা শুরু করলো আস্তে আস্তে বলার বাইরে, মানে আমাকে মানে মনে হয় যে একটা কাজের ছেলের মতো এরকম ভাবে রাখছে, বলে যে তুই তোর এই বোনটাকে ধরে রাখ, এই বোনটার সাথে থাক, তুই এই বাসার কাজগুলো কর।
ওকে জয়, অনেক ধন্যবাদ, ভবিষ্যতের জন্য শুভকামনা থাকবে। জয়ের গল্পটা আসলে এখানেই শেষ হচ্ছে, কিন্তু হ্যালো ইট 920 শেষ হচ্ছে না। হ্যালো ইট 920 চলবে রাত একটা অবধি, একটু পরেই আরেকজন বন্ধু আমাদের সঙ্গে যোগ দেবে, কে সে জানার জন্য অপেক্ষায় থাকুন মাত্র 4 মিনিট। 4 মিনিট পর আমি আর জি কে প্রিয়া আবারও ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, the closer the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং একটু আগেই জয়ের জীবনের গল্প আমরা শুনলাম, খুব ছোট্ট করে হলেও অনেক বড় একটা জীবনের গল্প। এই পর্যায়ে আমার সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তার সঙ্গে আমরা পরিচিত হব। হ্যাঁ, আপনার সঙ্গে একটু পরিচিত হই, আপনার নাম?
আমার পুরো নাম নাদিয়া ইসলাম লিসা।
নাদিয়া ইসলাম লিসা, বয়স কত নাদিয়া?
21 বছর।
21 বছর, কোথায় আছেন এখন? ঢাকাতে?
ঢাকা ক্যান্টনমেন্ট।
ঢাকা ক্যান্টনমেন্ট। আর জন্মজেলা?
জন্মজেলা জেলা ময়মনসিংহ, থানা গৌরীপুর।
ময়মনসিংহের গৌরীপুরে মূলত আপনার জন্ম? এবং জন্ম ঢাকাতেই? মানে আপনি?
আমার দেশ হলো ময়মনসিংহ।
পিতৃভিটা বা যাই বলি না কেন, দেশের বাড়ি যেটা বলি। এবং আপনি আজকে এসছেন, আজকে লাখ লাখ মানুষের সামনে আপনার জীবনের গল্প তুলে ধরবার জন্য। ওর জীবনের গল্পটা অদ্ভুত রকম ভাবে ইন্টারেস্টিং গল্প, শুরু করি। নাদিয়া কোথা থেকে শুরু করবেন, একেবারে ছোটবেলা থেকে?
জি, ছোটবেলা থেকে। আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু আব্দুদাসী ছিল, তখন ছোট ছিলাম, তখন যখন ঢাকা আসে প্রথম আমার আব্বুর মামি হয়, সে তো আমার সম্পর্কে দাদি হয়, সে একজনের বাসায় কাজ করে, সে তার আমি ছিল। আমার আব্বু আম্মু আমাকে নিয়ে আসে ছোটবেলায় ঢাকা, কখনো অনেক কষ্ট করে ই করে, আম্মু কাজ করে, আব্বু রিক্সা চালায়, কখনো মাছ বিক্রি করে।
আপনি কি প্রথম সন্তান পরিবারে?
জি, দুই ভাই দুই বোন আমরা।
মানে আপনি সবার বড়?
জি।
ওকে,
পরিচিত লোক তাকে বলে কিছু থাকার জন্য, জায়গা দেওয়ার জন্য আমরা নিজেরাই ঘর উঠে নিই। ওখানে তিনটা বিল্ডিং ছিল ওই এলাকাতে, আর সব ছিল আমাদের মতো আর কি বাসা। তো তখন ওদের ছেলে মেয়েদের সাথে আমরা খেলা খেলতাম, মানে মানে যাদের মা বাবা আসতো, আসা বলতো পড়তে বসবো না, হাত মুখ দিয়ে পড়তে বসো, লিখতে বসো, সবাই সবার গার্জিয়ান সন্তানদেরকে ডাক দিয়ে নিয়ে যেত। কিন্তু আমাদের মতন যারা ছিল তাদের মতন কেউ আসতো না বলার জন্যে। রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কোনো খোঁজ নাই, খবর নাই। তখন আমার খুব খারাপ লাগে, আমার ওদের বাবা মা ওদেরকে নিয়ে যায় হাত মুখ দিয়ে পড়তে বসার জন্য, আমাকে কেন বলে না আমার বাবা মা?
এটা ফিল হতো আপনার?
এটা ফিল হতো। তারপর আমি আম্মুকে একদিন প্রশ্ন করি, আম্মু তুমি তো আমার কখনো বলো নাই যে পড়তে বসো, হাত মুখ দেয়, এত এতক্ষণ খেলা লাগবে না। পরে বলে তোর বাপের টাকা আছে, আমার মায়ের উত্তর দেয় যে তোর পড়াশোনা করো, ই করো। আর ক্যান্টনমেন্ট একটা স্কুলের নাম জানতাম, আজিজ মশাই একাডেমি, লোকের সাহারা খাতুনের একটা স্কুল। তখন আমি জানতাম যে ওই স্কুলেই মানে সবাই পড়ে, একটাই স্কুল। তখন আমার মাকে বলতাম আমাকে আজিজ মশাই একাডেমিতে ভর্তি করে দিবে, আমি সবার বাবা মা নিয়ে আছে, তুমি তো আমার কখনো ভর্তি করো না, পড়াও না, এগুলো বলতাম। তারপরে আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমার আব্বা বলতো আচ্ছা ঠিক আছে আমি দেখবো না, কথা বলে আমার মেয়ে পড়তে চাই দি, তারপরে ওই বাসার লোকজন শুনতো আর কি, যে বাসায় আমার মায়ের কাজ করতো, তারপর বলছে ওকে মাদ্রাসায় আমরা দেখে কম পয়সায় ফ্রি টিয়ে করাই দেবেন একজনকে। আমার ছোট ভাই ছিল, সমবয়সী ছিলাম তো, তাই একসাথে ভর্তি করা যায়। তখন আমার 6 বছর বয়স 2003 সালে। তারপরে যখন পড়াশোনা করি, কিন্তু গার্জিয়ানে দেখবে ডায়েরিতে কি পড়া দিছে, ওটা দেখে যে পড়াবে সেরকম আমার ফ্যামিলি থেকে কেউ বুঝতো না। তারপর যখন আমি ক্লাসে যেতাম টিচারদের মায়ের খেতাম, তারপরে আর কি বলতো পরে আসতে পারো না। অনেক স্টুডেন্ট ছিল, ওরাও বলতো যে পরে আসতে পারো না, না পরে আসো, খালি পরে স্কুলে আসো যাও, এগুলো আর কি অনেক কিছু বলতো। তারপর আমার খুব খারাপ লাগতো যে আমি কি পড়বো। আমি জানতাম যে স্কুলে যাওয়া পড়া, তাই অনেক সকালে যাই যাতে ওদের কাছ থেকে যেন পড়াটা একটু বুঝে নেই। তারপর ওদেরকে আমি বলি যে কি পড়বো, তোমরা আজকে কি পড়ে আসছো আমাকে একটু বলবো, আমি এটা শিখবো এখন। ওরাও ছোট ছিল, আমিও ছোট ছিলাম, ওরা বিরক্ত হয়ে যেত যে বাসা থেকে পড়ে আসতে পারো নাই, বাসা থেকে তোমার মা বাবা পড়াইতে পারে না, ডায়েরি দেখে পড়ে আসতে পারো না। তো ডায়েরি তুই কি লেখে সেটাই আমি বুঝতাম না, এর কাছে জিগায় তার কাছে জিগায়, তারপর এরকম করতে করতে তারপরে এক পর্যায়ে আর কি পড়াটা মানে একটু মানে কোন রকম আগায়, কখনো থেকে রেজাল্ট খারাপ হয়, তারপর আবার অনেক রাখে, আবার ওই বছর থাকি, আবার কষ্ট করে উঠি যাতে ফেল না করি। আর যে মাদ্রাসা প্রথম টিচার মানে অনেক মারধর করতো, ওই মায়ের খেয়ে মনে হতো যে পড়াশোনা করবো না, আমি কিভাবে পড়বো। তারপরে আমি মায়ের উপর রাগ হয়ে বলতাম পড়াইতে পারো না, সবাই সবার বাবা মাকে
পড়ায়,
আমার মা যে পারে না তা আমাকে কিভাবে পড়াবে সেটা আমি বুঝতাম না। তারপর আমাদের ওখানে একজন সরকারি কর্মকর্তা ছিল, আর্মি চাকরি করতো, তারা আবার গরু পালতো, তাদের বাসায় আমি কাজ করে দেবো, তারা আমাকে শুধু পড়াবে, কোনো বেতন দিবে না, আমার ভাইকেও পড়াবে, আমার ভাই আর কি মানুষের বাসায় গরু দুধ দিবে আর কি। তারপর আমি এটার জন্য আমি এর বাসায় সব কাজ করছি, এমন কোন কাজ নেই,
শুধু একটু পড়াশোনা শেখার জন্য। কোন ক্লাসে পড়েন
তখন? আমি ক্লাস 2 তে উঠছি।
ওই সময়টাতে মানুষ ওই বাসায় কাজ করতেন যাতে একটু পড়া শিখিয়ে দেয়।
জি,
ওকে।
তারপরে থেকে জাস্ট বাংলা বইটা শুধু ধরায় দিত, বলতো এটা পড়ো এটা পড়ো, তো কখনো বলতো না যে এটা কি সরা থেকে তো শিখবো, মানে অন্ধ মানুষের মতন আর কি পড়ছে। পরে মানে বসে দিয়ে তাদের তারা মতন চলে যেত রুমে, আবার রাত্রে সন্ধ্যার দিকে পথে যেত, তো আবার রাত্রে কাজ করে আবার চলে আসতাম। তারপর আমার আম্মু আরেকটা ভাষায় কাজ করতো ক্যান্টনমেন্টে ওখানে, তারপর ওই ভাষায় আবার যাইতাম সিলেট নিয়ে আর চক নিয়ে। তখন বলতো মামা আমাকে একটু পড়া শিখাবেন, তবে উনি আবার একটু ভালো করে আমাকে বুঝিয়ে দিছে, এটা সর এটা সরা এভাবে শিখাইছে, সিলেটের মধ্যে লিখে দেখা দেখে বুঝাইছে। তো আমি 4 বছর কাজ করছি পড়া শিখিয়ে দেওয়ার জন্য, সে শুধু আমাকে বসায় দিছে ওইভাবে আমার 2 ভাই বোনদেরকে। তারপরে আমি তো কাজ করি, সবই কাজ করি, আমার ভাইয়ের দুধ দেয় 2 বেলা, তারপরে আবার নৌকা দিয়ে যাতায়াত করা হতো ক্যান্টনমেন্টের ভিতরে, এখন বড় রাস্তা হয়েছে ঠিক। তা আমার বাড়িতে গরুর আবার দোয়া পরিষ্কারও করতো ভালো করে পড়ার জন্য, কারোর সাথে খেলতেও ভালো লাগে না, আমি সবসময় পিছিয়ে বেঞ্চে চুপচাপ বসে থাকতাম, বসে শুধু বোর্ডে নজর দিতাম। আর তারপরে যখন আমি একটু পড়া শিখে গেছি, ডায়েরিটা কিভাবে বের করে পড়তে হয়, আবার সিলেবাসটা কিভাবে বের করে পড়তে হয়, তখন আমি নিজের জীবনে একটা রুটিন করে নিছি যে আমি সকালে বুড়ে আমি অনেক আজানের সময় উঠতাম, উঠে নামাজ পড়তাম, নামাজ পড়ে যতটুকু পারি আমি পড়ি আর কি। তা বাসায় কাজে যেতাম সকালে, সে সব কাজ করে তো 200 টাকা দিত, এটা 2007 সালে।
তো আপনি যখন প্রথম থেকে বুঝতে পারছিলেন লেখাপড়া শেখাচ্ছিল না, তো কাজ ছেড়ে দিলেন না কেন?
এটা হলো আরেক ভাষা আর কি,
ওই প্রথম ভাষার পর আরেক ভাষায় ভাষাটা চেঞ্জ করে ফেলেছেন, এটা অন্য ভাষায় গিয়েছেন?
ওটা চেঞ্জ করি নাই, ওটা আমি ছোটভাবে করতাম, মানে রাতে থাকতাম না স্কুলে, যেতাম বাবা মার কাছে।
কিন্তু যেখানে আপনি কাজের জন্য গেলেন,
গিয়েছি ওখানে আপনার স্কুলে বেতন দিতে হবে, বই খাতা দিতে হবে, আর একটা হলো মাদ্রাসায়, মাদ্রাসায় আমার পড়া মানে আরবিতে রচনা লিখতে হয়, আরবিতে কবিতা লিখতে হয়, এগুলো তো আমার আলাদা আলাদা টিচার লাগবে এক একটা সাবজেক্ট,
এই জন্য আপনার ওই পয়সাটা দিয়ে আপনি যাতে পড়তে পারেন।
জি, তারপরে আমি পড়তে পারতাম না, তারপরে আমি বলতাম বউকে বলতাম বা আমাকে একটা স্কুলে ভর্তি করে দেওয়ার চেষ্টা করলাম, মাদ্রাসা আমি লোড নিতে পারতেছি না। তারপরে আমি একটা প্রাইভেট স্কুলে ভর্তি হয়েছি, এটা হলো খানপল্লী পাবলিক স্কুল। তারপর ওই স্কুলে আর কেউ বলে নেই যে আমি সকালে আসবো ক্লাস করবো, টিফিন ছুটে আমি চলে যাবো, আমার কাজ করে আমার আবার বেতন দিতে হবে। তো প্রাইভেট স্কুলের সুযোগটা দিছে বিদায় আমি আর কি পড়তে পারছি বাকিটু। তারপরে কাজের জন্য যাতে টাকা পাই, ওই টাকাটা দিয়ে যেন খাতা কলম বই কিনতে পারি, স্কুলে বেতন দিতে পারি, তখন স্কুলে বেতন ছিল 500 টাকা, ওটাই তো আরো বাসায় কাজ করতে হবে, ওখানে 200 টাকা দিত, আর একটা বাসায় কাজ করতাম সেখানেও 200 টাকা দিত, এলো 400 টাকা। তারপর আবার আব্বুর কাছ থেকে কিছু নিতাম, আবার যে এখানে প্রাইভেট পড়তাম সেখানে তো কাজ করি প্রাইভেট পড়া যায় না, সেভাবে পড়াচ্ছে না, সেটা আমি তখন বুঝতে পারি নাই, আমি ভাবতাম যে তারা যেভাবে পড়বে সেভাবে আমার শিখতে হবে। তারপর আরেকটা বাসায় কাজ করি সেখানে 300 টাকা, আর 200, 200, 400, 700 টাকা পাইতাম। তখন একটু স্যার ম্যাডামরা বলে যে ওর টিফিনে সবসময় চলে যায়, কিন্তু সবাই তো জানে না। আমি তো হেড ম্যাডামের সাথে কথা বলেই নিছি, অনেক মানুষের পরিচয় হয়, তারপর ওদের কাছ থেকে আমি পড়া জানার জন্য যাইতাম, কেউ দিত কেউ দিত না। 2010 সালে কি 2011 সাল থেকে আমি পড়াটা পুরোপুরি ধরে ফেলছি কিভাবে পড়তে হয়, তোমার জাস্ট বুঝে দিলে আমি পারবো। 2010-এর শেষে দ্বিতীয় আমাদের বাসে ফোন ছিল, আমার আব্বু ফোন কেনে ওটা দিয়ে আর কি আমি চালাই মাদ্রাসা একদিন নিয়ে যাই সাইলেন্ট করে ফোনটা। তারপর আমার একটা ফ্রেন্ড, ওর নাম শ্রাবন্তী, আমার সাথে পড়তো, তারপর ও আর কি আমাকে মোবাইলটা আর কি আমার কাছ থেকে আর কি চাইছিল আর কি কারোর সাথে কথা বলবে। তারপর ফোন দিছে, রিসিভ করে নাই, তারপর বাসে চলে আসছি, তারপরে আমাকে ফোন দিছে আর কি কথার পরে আমি বুঝতে পারি না। তারপর আমি বললাম যে হ্যালো আপনি কে, আমি নাহিদ বলছি, আপনি ফোন দিছেন, আপনি কে? তারপর বললাম আমি তো ফোন দিই নাই, আমার হয়তো আমার বান্ধবী ফোন দিছে, ওর নাম শ্রাবন্তী। আচ্ছা ঠিক আছে, আমি শ্রাবন্তীর কাছে যাই, তারপর আমি আপনাকে ফোনে কথা বলে দেবো। তো বলে আমি রাইখা দিই, তারপর আমি শ্রাবন্তীকে বলি, তারপর শ্রাবন্তী আবার ফোন দেওয়ার চেষ্টা করে, ফোন দেয় আবার রিসিভ করে না, তারপর আবার ওই ছেলেটা আবার আমাকে ফোন দেয়। পরে আমি বললাম আচ্ছা শ্রাবন্তী ফোন দিয়েছিল আমার ফোন থেকে, আপনি তখন রিসিভ করেননি, এই কথা বলে আমি কেটে দিই। আমি আর কোনো কথা হয় না। তারপর কুরবানি ঈদে আমাকে আর কি একটা মেসেজ করে, মানে ঈদ মোবারক জানায়, তখন আমি ওই মেসেজটা কি আমি পড়তে পারতেছি না।
এই মেসেজটা কে পাঠিয়েছে?
এই মেসেজটা শ্রাবন্তীর ফ্রেন্ড, যে আমার ফোন থেকে ফোন দিয়েছিল, তার নাম নাহিদ।
ও মানে শ্রাবন্তী আপনার ফোন থেকে নাহিদকে ফোন দিয়েছিল, সেই একটা টেক্সট পাঠিয়েছে।
আমার ফোনে
তখন আপনি জানতেন না যে নাহিদ আপনাকে, নাহিদ বা কে ছেলে পড়ছে?
না, এটা আমি জানতাম না।
আচ্ছা, তারপর কি হলো?
তখন আমি ওই মেসেজটা তাকে ফিডব্যাক দিই, ফোন দিয়ে বলে কে আপনি, আপনি আমাকে মেসেজ জানালেন। মানে আমি বললাম আচ্ছা তো আপনিই তো আমাকে রাত্রে মেসেজ করলেন, সেই মেসেজটাই তো আমি আপনাকে ফিডব্যাক দিছি। তারপরে এই কথা বলে আমি রেখে দেই, তারপরে এই নাম্বার থেকে ওর একটা কাজিন, ওর নাম সবুজ,
কাজিন
ওর সবুজ নাম, পরবর্তীতে জানতে পারছে, ফোন দিয়ে বলে আর কি যেমন আছো জান, এটা সেটা। আমি বললাম কে আপনি, আপনি জান বলতে?
কত বছর বয়স তখন আপনার?
তখন ক্লাস 6 11 সালে,
10-11 বছর বয়স। হ্যাঁ বলেন।
আপনার তো আমি চিনি না, কত মাস হতো, কত গোষ্ঠী, কত মজা করছেন, তুমি আমার ভুলে গেছেন, কাজ হতো কথা শুনলে তো আমার বাসায় সমস্যা হবে, আপনি ফোন রাখেন। এই কথা করার পরে তারপর কিছুক্ষণ পর নাহিদ আমাকে ফোন দেয়, তারপর বললো যে এটা আমার কাজী। আমি বললাম এই নাম্বার থেকে এরকম এরকম কথা বলছে, বলে ও আমার কাজী না, ও সবুজ, ওর নাম আমার ছোট ভাই, ও উনি আমার সাথে কথা বলে কি ফ্রেন্ডশিপ করতে চায়, এরকম দেখা করতে চায়, উনি দেশে ছিল শরীয়তপুর। তারপরে আমি বললাম ঠিক আছে আপনি আসেন, দেখা হবে। তারপরে সিগন্যাল মার্ট আর কি আমাদের ক্যান্টনমেন্টে, ওখানে আর কি দেখা হয়। ও দেখছে ও আমার সাথে আর কথা বলে না, শ্রাবন্তী বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে আমাকে ফোন দেয়। আর তো ওর যে কাজিন সবুজ নাম, ও আমাকে আবার ফোন দিত, ফ্রেন্ডশিপ করতে চায়, কথা বলতে চায়, মেসেজ করতে। এই মেসেজগুলো আমি পড়তে পারতাম না, আমি কারোর কাছে দেখতাম, দেখো তো এটা একটা কি লেখা পাঠাইছে, অনেকে হাসাহাসি করতো, আমি বুঝতাম না।
হ্যাঁ
পড়তে হাসাহাসি করতো। তারপরে এই মেসেজ গুলো আমি পড়ার খুব চেষ্টা করতাম, মানে পড়তে পড়তে দেখি কি এই মেসেজ থেকে আমি ইংলিশটা শিখে যাই, ইংলিশটা কিভাবে কিভাবে ওয়ার্ড গুলো ভেঙ্গে ভেঙ্গে পড়তে হবে। একমাত্র ওই মেসেজ পড়াতে আমি একটু চালু হয়েছি, ইংলিশটা একটু বুঝি। তারপর আমি মনে মনে বলি যে এদের সাথে ফ্রেন্ডশিপ করবো, কথা বলবো, আর আমার অনেক মেসেজ পাঠাবে, আমি আরো কিছু শিখতে পারবো, 7 উঠবো। তখন আমি রুটিন তৈরি করেছি, আমি অনেক ভালো করে পড়বো, টিচার নিবো পড়ার জন্য, আমি এখন আরো কাজও নিছি।
মানে এটা করতেন কি, মানুষের পাশে কাজ করতেন, যে পয়সাটা পেতেন ওটা দিয়ে আপনি নিজে নিজে পড়াশোনা করতেন?
নিজে খরচ করতাম, টুকিটাকি চালাক। তারপর যে দেখা গেছে ওর কাছ থেকে অনেক ছেলে নাম্বারটা নিয়ে নিছে, আমার ফোন নাম্বার, অনেক ছেলের আর কি মানে কথা বলতো, মেসেজ করতাম, বলতাম আপনি মেসেজ পাঠেন, জাস্ট পড়তাম যাতে আমি পড়ে যেন শিখতে পারি ইংলিশটা।
ওকে।
তারপরে ওরা অনেক মেসেজ পাঠাইতো, তারপরে আমি এবার যে ইংলিশে পাঠাইতো সেগুলো একটু একটু বুঝতাম, আর যেটা না বুঝতাম কারোর কাছ থেকে জিজ্ঞেস করতাম।
ওকে।
তারপরে আমি ওই সকালে ভোরে নামাজ পড়তাম, নামাজ পড়ে ওরা সে কাজে পাশাপাশি ছিল বাসাটা, পাশে আসতাম, এসে রেডি হয়ে স্কুলে চলে যেতাম, কোনো সময় খাওয়ার সময় পেলে খাওয়া যেতাম, আর কোনো না খাওয়ার সময় পেলে চলে যেতাম। তারপর যেদিন না খাওয়া যায় সেদিন আব্বা জানে যে আমার মেয়ে হয়তো কিছু খায় নাই, খাবার নিয়ে যেত স্কুলে, নিয়ে বসে খাওয়াইতো
বাবা।
জি। আর আবার টিচাররা ঢুকতে দিত না যে ক্লাস শুরু হয়েছে বলে।
মানুষের পাশে কি কাজ করতেন আপনি, কয়টা পাশে কাজ করতেন?
3টা বাসা, পড়ার জন্য একটা, 4টা বাসা,
টোটাল 4টা বাসে কাজ করতেন। কি কাজ থাকতো? থালা বাসন ধোয়া,
থালা বাটি ধোয়া, ফার্নিচার মুছা, বিছনা বিছনা যারা দিয়ে ঘর, যারা দিয়ে ঘর মুছা, কাপড় কাচা, রুটি বেলতে হতো। আবার স্কুলে এসে আমরা রাতের বেলা সবজি কেটে রাখতাম, আর দিনের বেলা রান্না করতো, এইগুলো কাজই করতাম।
নাথিং ইজ ইম্পসিবল ইন লাইফ। একটা ছোট্ট বাচ্চা স্বপ্ন হচ্ছে শুধু লেখাপড়া শিখবে, বাবা দিতে পারবে না টাকা, এই জন্য মানুষের পাশে কাজ করে সে লেখাপড়া করছে। তারপর
তারপরে আমি এভাবে আর কি সকালে উঠে নামাজ পড়ি, যখন আব্বু বলতো যে তুমি সবার জন্য দোয়া করবা আর আল্লাহর কাছে বলবা যে আল্লাহ যেন তোমার ভালো কাজ করে যেন যাইতে পারি, সৎভাবে যেন চলতে পারি। আর তার একটু আগে আমার প্রেজেন্ট করতো, আমি পিটি করতে পারি না, পিটি জন্য প্রচুর মার খাইতাম।
পিটি ধরতে পারতেন না কেন? টাইম মিলাতে পারতেন,
টাইম মিলাতে পারতেন না। পিটি শেষ হয়ে গেছে, দেখতে সব মুহূর্তে গেছি, তখন রোদের মধ্যে ও মানে দাঁড়া করে রাখতো, তখন খুব খারাপ লাগতো যে পুরো ক্লাস রোদের মধ্যে কান ধরে খুব খারাপ হয়ে।
ফেসবুকে অনেকদিন আগে এরকম একটা ভিডিও দেখেছিলাম, তখন মনে হতো মানুষের ইমোশন গুলো নিয়ে খেলা করার জন্য এই ধরনের ভিডিও গুলো, কিন্তু দেখুন বাস্তবটা আসলে কতটা নির্মম। যে ভিডিওটা এরকম ছিল, ছেলেটা সারাদিন কাজ করে, কাজ করে তাকে বিভিন্ন জায়গায় গিয়ে স্কুলে যেতে হয় এবং স্কুলে যাওয়ার সময়টা লেট হয়ে যায় বলে টিচার প্রতিদিন ক্লাসে ঢোকার সময় তাকে বকা দেয়, অনেকেই দেখেছেন আমি নিশ্চিত। হঠাৎ করে একদিন টিচার কিউরিয়াসিটি হলো যে প্রতিদিন ওরকম বকা খায়, কি কারণে ওরকম বকা খায়। টিচার ওর পিছিয়ে পিছিয়ে গেল, ওকে ফলো করলো এবং দেখলো যে অনেক জায়গায় ও কাজ করে, বাসার কাজ করে, বাসায় যায়, বাসায় গিয়ে সবার কাজ করে তারপরে ও স্কুলে ঢোকে এবং যে কারণে ওর ক্লাসে দেরি হয়ে যায়। এবং আজকে যে গল্পটা শুনলাম সেটার সাথে এত বেশি মিল, এত বেশি মিল, 21 বছর মাত্র বয়স, এই 21 বছরের জীবনের যে গল্পটা সেটা আজকে অনেককেই নাড়া দিবে। অনেক ছেলে মেয়ে আছো এখানে যারা যারা লেখাপড়া করতে চাও না, বাবা মা অনেক আদর যত্ন করে সবকিছু মুখে তুলে দেয়, তারপরও খেতে চাও না, যা চাও মুখ থেকে বলার আগেই তোমাদের হাতের কাছে পৌঁছে যায়, তারা আজকে এই মেয়েটির জীবনের গল্প শুনো। 3-4টা বাসায় কাজ করে 2টো পয়সা রোজগার করতো শুধুমাত্র লেখাপড়াটা ঠিক মতো করার জন্য, এবং তারপরেও প্রতিদিন পিটিতে দেরি হতো বলে তাকে ক্লাসের বাইরে দাঁড় করে রাখা হতো এবং সেটা সে মুখ বন্ধ করে সহ্য করত। শুনি, তারপর
কান ধরে পুরো ক্লাসটা ঘুরতে হতো। তুমি জানো না এরকম সকালে উঠতে পারো না, পরে প্রচন্ড রোদ, রোদে এত খারাপ লাগতেছে কাজ করছি। পরে ঢুকি তো একটা হুজুর ছিল আমাদের ইসলামিক বই পড়াইতো, তো উনি আমাকে অনেক ই করে ইঙ্গিত দিয়ে বিভিন্ন কথা বলতো যে তুই পরীক্ষা লাগবে পাবি লাগবে। আর তারপর আমি মনে মনে আমি জেদ করি, আমি জাস্ট পরীক্ষা পড়া পড়ি, আমি ক্লাসের পড়া গুলো আমি পড়ি না, আমি ছেলেবেলা দেখে দেখে পরীক্ষা পড়া যায়, আমি লেখা দেই, আমার রুটিন গুলো করে আমি সকালে উঠে নামাজ পড়বো, নামাজ পড়ে কাজে যাবো, কাজে থেকে স্কুলে যাবো, স্কুলতে এসে আবার কাজে যাই, বাসায় 10টার দিকে এসে আবার টিফিন ক্লিয়ে দাঁড়িয়ে কাছে ছিল, তো তারপর কাজ করার পরে আপনার 3টা বাজে যেতেছে, গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাই, ঘুমে থেকে উঠে একটু ওই অবসর সময় মেসেজ গুলো পড়তাম, মেসেজ গুলো পড়ে তারপর রুটিন অনুযায়ী পড়তাম, আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতাম আমি 40 মিনিট পড়বো বাংলা বই, 48 মিনিট পড়বো ধর্ম বই, এরকম এরকম অ্যালার্ম দিয়ে রাখতাম। আবার আমার পড়তে কি একটা শিখে আমার মনে থাকতো না, পড়াশোনা অনেক কষ্ট করে শিখতাম, একটা পড়া শিখতে গেলে অনেক সময় লাগতো, কোন সময় রাত 1টা 2টা বাজে গেছে, তারপর আব্বা বলে মা তোমার আর পড়া লাগবে না তুমি ঘুমিয়ে পড়ো, 20 মার্কে আর কি ক্লাসে একটা পরীক্ষা হয়, দেখে ওই ওনার কাছে আমি কোনো পড়া পারি না, পড়া দিই না, কিন্তু পরীক্ষার রেজাল্ট দিয়ে আবার পরীক্ষার নৈবৃত্তি গুলো আমি খুব ভালো অ্যান্সার করি খুব। তারপর আবার ইসলাম বই গুলো আমার যে মনে থাকে না, তারপর আবার সৃজনশীল তো প্রশ্ন প্যারাটা, ওই প্যারাটা প্রথমে পড়ি আর প্রশ্নটা পড়ি বুঝিয়া, তারপর ওইখান থেকে প্যারা থেকে আবার নিজে যদুর পড়ছি কিছু মনে থাকে ওইভাবে আমি বানাই দিই সাজায় গুছে, তারা নাম্বার দিতে বাধ্য হয় যেহেতু হয় আর কি প্রশ্নের উত্তরটা, তারপর দেখে পরীক্ষা ভালো কিন্তু পড়া পারে না ক্লাসে, তো হুজুরটা বলতো তুই তো মাইনসেটা দেখি দেখে লিখছিস। তারপরে অনেক ছাত্ররা আছে সারা কিছু কমপ্লেন করে, রানার ছাত্র ছিল সে আমাকে অনেক আদর করতো, কারণ আমি তার প্রত্যেকটা সাবজেক্ট আমি ভালো ভালো ভাবে পড়ে দিতে পারি, লিখে দিতে পারি, তার কাছে কমপ্লেন যায় তারপর সেই বিষয়টা দেখে, আমি কারোর সাথে কথা বলি না, মিশি প্রায় আমাকে প্রশ্ন করে না দিয়া কারোর সাথে মিশো না কেন, এদের সাথে তুমি কথা বলো না কেন, সবসময় পিছের বেঞ্চে বস, আমাকে আমি একা থাকতে পছন্দ করি স্যার, আমি একা ভালো লাগে আমি একা পড়ি আর কি, কারোর কাছে মিশি না হয়তো ওরা অন্যভাবে কথা বলে, ই বলে যে আমার স্টাইল নাই মডেল নাই এটা সেটা, তবে আমি স্যাররা বলছি ওদের ওরা তো আমাকে বুঝে না, আমি ওরা না বুঝে আমি ওদের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না, আমি কিভাবে মিশবো। তারপরে উনি আবার গার্হস্থ্য একটা বই ছিল, উনি আবার ওটা ক্লাস নিত, তারপরে ওখানে আবার যে আপনার ভেজিটেবল চপ বানাইতে বলছিল সবাইকে, মানে অনেক কিছু লেখা থাকে এগুলো কিনে বানাইতে হয়, তা আমি পারবো না বিদে আমি দিতে পারি নাই, বলছে ওই সাবজেক্টে তুমি তো মার্ক পাবা না নাম্বার পাবা না, তারপর আমি বলছি আমার আব্বার কাছে বলে দেখি চেষ্টা করতে পারি না, আব্বা বলছে যে ঠিক আছে তুমি নাম তোমার আইনে দিবো না, তারপর গাজর এগুলো অনেক কিছু লাগে অল্প অল্প করে কিনছি কিনা, আমি নিজে বই পরে দেখে বলছে আমার আম্মুর একটু সাহায্য নিচ্ছি যে আম্মুকে বলছে তুমি একটু বেজে দিবা, তারপর সকাল দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, তারপর ওটা আমি পরিবেশন করছি কিন্তু ওখানে আমি সবচেয়ে ভালো মার্ক পেয়েছি, জামাটা অনেক ভালো হয়েছে, স্যার বলছে গারস্থ সাবজেক্ট আমি অনেক ভালো করতাম অন্য অন্য মেয়েদের কাছে, তো আমার পুরোটা ছিল বানানো। স্যার
আমি এত কাজ করতেন, আপনি পড়তেন কখন?
পড়তাম যে রাত্রে সন্ধ্যার দিক দিয়া
পড়তাম, সারাদিন কাজ করার পরে
লাগতো, তারপর অনেক কষ্ট হইত, অনেক খারাপ লাগতো, অনেক কষ্ট হইতেছে, তারপর আমি পড়ছি লিখছি। ওই পাশে পড়তে যেমন কি আমার ভাই এত কষ্ট করে গরু দুধ দেয় সেভাবে পড়ায় না, আবার আমার বেতন দেয় না, তারপর আমার সেভাবে পড়ায় না, আমি বুঝে গেছি অলরেডি, মেসেজ করে আমি বুঝে গেছি ইংলিশটা কিভাবে পড়তে হয়। তারপর গাইড কিনে ওই গাইডের উচ্চারণ দেখে দেখে আমি ভেঙে ভেঙে পড়ি, তারপর ওই ভাষাটা আমি ছেড়ে দিই, আমি বলি মা ওরা আমাকে শিখাইতে পারে নাই, কিন্তু আমাকে আমার যে শিক্ষার জন্য আমি গেছি ওই শিক্ষাটা তারা দিতে পারে নাই, তারা সারাক্ষণ একটা বাংলা বই দিয়ে বসায় রাখতো। মহিলা তো আবার করতো না, হাজবেন্ড মাঝে মধ্যে পড়ালেখা পড়াশোনা করাইতে দিত, দেখতো কি মানে অনেক কিছু কাঁচা পড়াই নয়, সেও আমাকে বুঝে না, বেয়া তো আমাকে দুই ভাই বোন রে কানের মধ্যে কোন কোন ছুটি বাইরে ইচ্ছে মতো।
একুশ বছরের জীবন কিন্তু মনে হচ্ছে একুশ ঘন্টা আগে ঘটেছে, ও যেভাবে কাঁদছে বা মনে করছে সেখানে আসলে শৈশবে সুখস্মৃতি নেই, কিন্তু কি চেষ্টা একটু লেখাপড়া করার জন্য, একটু জাস্ট পড়াশোনা করার জন্য। আমরা চার মিনিটের বিরতি নেব প্রিয় শ্রোতা, চার মিনিট পরে আমাদের এই নাজিয়ার জীবনের গল্পে আবারও ফিরবো। ওকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি মাত্র চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার,
ABC Radio 89.2 FM।
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Close up presents Hello 8920, close up, the closer the better.
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আছে এখানে নাদিয়া, আমরা নাদিয়ার কাছে আবারও ফিরছি। নাদিয়া আমরা যেখানটায় ছিলাম তারপর কি হলো?
আমার ভাইকে আমাকে প্রচন্ড মারে কানের মধ্যে, কি কোন একটা কমছে দিয়ে দুই কানের মধ্যে হাতের মধ্যে বেদম মায়ের, ওই আঙ্কেলটা খুবই কষ্ট হইতো আমার ভাই, ওই মায়ের মায়ের খাওয়ার পরে ও পড়ালেখাই ছেড়ে দেয় এভাবে না বুঝে না জেনে, এভাবে মারাটা ঠিক হয় নাই, আমি তো শিখতে চাই, আমি তো চেষ্টা করছি, চেষ্টা করার পর যদি না পারি তাহলে আমাকে মারবে কেন? আমি আর কখনো কাউকে ফোন দিই না, আমার আমার প্রয়োজন মেসেজ, ওরা যার প্রয়োজন সে আমাকে ফোন দেবে। তারপরে আমি বুঝতে পারছি যে আমার সাথে দেখা করলে কেউ কথা বলে না, না দেখে অনেক কথাই বলে, তারপর আমি ভাবি আর দেখাই করবো না। ও তারপর পিছনে একটা ঘটনা ফেলায় রেখেছি মাদ্রাসে, কিন্তু আমি ফাইভে পরীক্ষা দিয়েছিলাম ওই ভাষা ছাড়ার পরে 2010 সালে পিএসসি পরীক্ষা, তখন মাদ্রাসাই শুরু হয়, তখন আমি অনেক কষ্ট করে আমি পরীক্ষাটা দিছি, আমি সি পায় পাস করছি আর কি, পরে আর কি স্কুলে ভর্তি হয়েছি ক্লাস সেভেনে পড়তেছিলাম। আব্বু যে খুব অসুস্থ হসপিটালে, ম্যাডাম আমার ক্লাসের ম্যাডাম উনি আমাকে আর কি বললো যে তুমি টিফিনে কেন চলে যাও, সত্যি করে আমার বললো তো না, আমি বললাম ম্যাডাম এরকম এরকম বিষয়, বলছি কি আমার বাসের কাজে যে খালাটা সে অসুস্থ, তুমি কি কয়েকদিন কাজ করে দিতে পারবো? আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তারপর উনি আমাকে নেয় যে তুমি সকালে আমার বাসায় আসবা, এরকম এরকম করে কাজ করি। তারপর উনার হাজবেন্ড বলে ওকে বাধা কাজে রেখে দাও, উনার বাসে থাকি সারাদিন, রাত্রে ঘুমাইতাম না আরকি, সকালে ঘুরে যাইতাম, যে কাজ টাজ করে দিয়ে আবার স্কুলে চলে আসতাম, আবার স্কুলে ক্লাস চারটা ক্লাস করে আবার চলে যাইতাম, যা সব কাজ করতাম, তারপর আবার সন্ধ্যার দিকে চলে আসতাম আমাদের বাসায়, তারপর পড়তাম। একটা বাসাতেই কাজ করি, সে আমাকে 1700 টাকা বেতন দিত। তারপরে 1700 টাকা বেতন আমি প্রাইভেট নিই।
সব কাজ ছেড়ে দিলেন, শুধু একটা বাসাতেই কাজ করতেন 1700 টাকা?
আমার আব্বু হসপিটাল ছিল, 1700 টাকা আর 200 টাকা আমি হাত খরচ করি, 1000 টাকা ওই স্যারকে দেয় আর 500 টাকা স্কুলে দেয় আর আব্বু কাছে বাকিগুলো বই খাতা কলম কিনে নিয়ে নিয়ে। তারপর উনি আমার আর পড়াতে চায় না, যে তো অনেক কাঁচা, ওকে অনেক সময় দিয়ে পড়াতে হয়, ও সেভাবে কাভার করতে পারে নাই, মানে এভাবে বলতো। তা আলাদা টিচার নিতে গেলে দেখা যেতেছে 3500 টাকা 3000 টাকা চাচ্ছে, সেভাবে তো সম্ভব না। আমার আব্বু আবার 2014 সালে জানুয়ারি মাসে 12 তারিখে আমার আব্বু মারা যায়। হসপিটাল ছিল, ঢাকা মেডিকেল ছিল, আম্মু দৌড়াদৌড়ি করতো, আমার ছোট ভাই বোন ওরা বাসায় থাকতো, ওরা তো অনেক ছোট, ছোট বোন তো অনেক কষ্ট করছে, তারপর বাসায় আর কি দেখাশোনা করতো বোনটা। প্রতিদিন বিকালে তো চলে যায়, তখন দেখা যেত আমার আব্বু হসপিটালে থাকে, তো আমি আর বাসায় যাই না, থাকি না, ওই ম্যাডামের বাসায় থাকি, যে এটা তো বড় হয়ে গেছে একটা মেয়ে, খালি বাসায় কিভাবে থাকবে ওরকম একটা জায়গায়। তো ম্যাডামের কাছে রাত্রে ঘুমাইতাম, ওখানে স্কুল করতাম, ওইভাবে করতাম। পরে আমি ওই ম্যাডাম আমাকে একদিন বলছে, আজকে আমার মেহমান আসবে, তুমি আজকে তোমাদের বাসায় যেতে পারবে না। তারপর ওই দিন আমার এত খারাপ লাগতেছে, মানে আমার বাবা কত প্রচুর মনে পড়তেছে, প্রয়োজন হলে চাকরি ছেড়ে দেবো, আজকে আমি আমার বাসায় যাবো। তারপর ম্যাডামে বললাম, ম্যাডাম আমি আজকে বাসায় যাবো, আমি আপনার কথা রাখতে পারলাম না, আমি দরকার হলে আমি কাজ করবো না, আমার খারাপ লাগতেছে, আমার আব্বুর কথা অনেক মনে পড়তেছে। আব্বু যে মেডিকেল থেকে আসছে আমি শুনছি 2-3 দিন, আবার যে চলে গেছে সেটা জানি না। তারপর আমি গেলাম, যাওয়ার পরে আমার ছোট বোনকে দিয়ে কি ও রান্না করতেছে, ওর 7-8 বছর বয়স। তারপর ওদেরকে দেখাশোনা করার জন্য আমার ছোট বোন, কারণ আমি তো থাকি আরেক জায়গায়, সম্ভব না। তারপর আমি বলি আব্বা কোথায়, তারপর বলে কি যে ও বলে হাসপাতালে গেছে মানে। তারপর আমার এত কান্না আসছে শুনে হাসপাতালে গেছে, মানে ভীষণ খারাপ লাগতেছে বাবার কথা। তারপর আমি একটা ম্যাডাম, আমার স্কুলের ম্যাডাম, আমি লিজা ম্যাডাম ওনার কাছে যাই, যেমন কষ্টের কথাটা বলি, আমার আব্বু এত বছর ধরে অসুস্থ, আল্লাহ কি আমার আব্বু কি ভালো করবে না। সন্ধ্যা দিকে ম্যাডাম বাসে ফিরলাম, তো ম্যাডাম আমাকে অনেক কথা শুনাইছে, যে গেছো একটা দিন না খেলে কি হইতো, এই করতে আমার মেহমান আসছিল, আমি সব কাজ গুছিয়ে দিয়ে আসি, আমি জানি মেহমান আসবে। তবে সেই দিন নামাজ পড়ি, নামাজ টামাজ পড়া, মানে আব্বার জন্য দোয়া করলাম, যে আল্লাহ আমার আব্বা যদি কোনো পাপ করেছে তো মাফ করে দেওয়া। 2টা বাজে কম দিয়ে বললো যে তোর বাপ মারা গেছে, আমার অনেক কান্না করে অনেক চিল্লাই। তারপর সবাই উঠে আসে, যে তোর হাতে তোমার ফোন আসছে, তুমি কান্নাকাটি করতেছো কেন? পরে আমি বললাম আমার আব্বু মারা গেছে, অনেক কান্না করলাম, যে
১২ তারিখে মারা গেছে, ১৭ তারিখে মারা গেছে, দেখা কথা বাজার করে নিয়ে আসতাম,
টাকা দিয়ে দিত, তখন আব্বা আমার ধরো অনেক কান্না করে, মানে অটোমেটিক চোখে পানি এসে পড়ে। আব্বা বললাম বাসবো না, মরে তো তুমি তোমার আর বাসায় থাকা লাগবে না। আব্বু পছন্দ করতো না, আমি অনেক লুকায় লুকায় কাজ করছি বাসা বাড়ি। তারপর আব্বু আর কি বললো, তুমি আয়া পড়ো আমাদের এখানে।
ফোনে আপনি বুঝতে পারেন যে বলে কেউ একজন যে বাবা মারা গেছে। তারপর গেলেন বাবাকে দেখার জন্য?
না, উনি ঢাকা মেডিকেল, তো উনি হরতাল ছিল, তারপর ওখানে ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছে। পরে ডাক্তাররা অনেক, ডাক্তাররা হেল্প করছে আমার মাকে, আমার এতগুলো আত্মীয় ঢাকা শরীর স্থানীয় আছে ইসিবি চত্বরে, ওইখানে সবাই অনেক ভালো পজিশন আছে, কেউ কিন্তু আমার বাবারে দেখতে যায় নাই।
পরিবারের আয়ের মতো লোক বা সাপোর্ট দেওয়ার মতো লোক তো বাবাই ছিল। তখন আপনার বয়স কত?
14-15 বছর
বয়স। আপনি সবার বড়, আর বাকি ভাই বোন গুলোর বয়স কত কত ছিল? সবচেয়ে ছোটটার বয়স কত ছিল?
4-4.5 বছর।
বলেন তারপর?
তারপরে যে মেসেজে ফোনের বিষয়ে মা একটু জানে, কথা বলি। তারপরে এটার জন্য মা অনেক কড়াভাবে শাসন করতো। পর আব্বু মারা গেল, আমার আম্মু অসুস্থ হয়ে পড়ছে, এবার যে মানুষের সমস্যা পাগল হয়ে গেছে আর কি। তারপর দেখতেছে আমার ভাই এক জায়গায় থাকে, ও ওই হেল্পারই করে, উনি রাস্তায় থাকে, কখনো বাসায় আসে ওর ঠিক নাই। পরে আমি আবার বাসায় কাজে চলে যাই। তারপর একদিন ম্যাডাম স্কুলে গেছে, ম্যাডামে আমি স্কুল ছাইড়ে দিয়েছি, তখন আমার ম্যাডামের হাজবেন্ড বলছে কি বাজার লাগবে আর কি, আমি লিস্ট করে দিছি। তখন বলছে আমি বাজার করে নিয়ে আসি, তুমি থাকো আর তুই যে তোমার মামারে নাচতে দিও, মানে ম্যাডামের ভাই। তখন আমার ওনার দুই ছেলে অফিসে গেছে, চা দিতে গেছি, ওখানে আমার খারাপ ভাবে বাজে ভাবে আমার হাতটা টান দেয় টানা যেন, পরে আমি হাতটা জোরে ধাক্কা দিই, ওনার পা দুটা অ্যাক্সিডেন্ট হয়েছিল লাঠি দিয়ে আর কি হাত। আপনি এমন করতেছেন কেন? এগুলো কিন্তু ঠিক না মামা, আমি তো আপনার বাইকের মতন। তবে সে অনেক ই করতেছে আমার সাথে, পরে সে হাঁটতে পারে না বাইক, সহ পায়ের জন্য একটু বাম বেঁচে গেছে, ওই পা দিয়ে হেঁটে হেঁটে পাকের ঘরে গেছে। পাকের ঘরে এমন ভাবে দাঁড়াইছে, আমি পাকের ঘরে কাজ করতেছি, আমার মা তো মতো প্রচন্ড রাগ উঠছে, বটি দিকে একটা দিব। তারপরে ভাবলাম না থাক, আবার অনেক সমস্যা হইতে পারে, তো ওনাকে আমি সাইড দিছি এইভাবে ভিতরে ঢোকার জন্য, আসার জন্য। তারপর উনি যখন ভিতরের সাইড ঢুকছে, ওনাকে আমি এমন জোরে ধাক্কা দিছি, ওইখানে আর কি পড়ে গেছে অনেক দূরে। আমি তাতে বের হয়ে, আমি বাসার রুম থেকে বের হয়ে সরাসরি আমি স্কুলে চলে গেছি ম্যাডামের কাছে। আমার কান্না করে, ম্যাডাম আপনার সাথে আমার কথা আছে, আমি বাসা থেকে, তুমি এখন আসছো কেন? কাজ আছে, আমার বাইকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কয়েকটা ম্যাডামও ছিল, তারপর আমি বললাম এই বিষয়টা, তারপর উনি আর কোনো কথা বললাম না, চুপ করে রয়েছে। পরে উনি বলছে তুমি বাসায় কাউকে বললো না? তুমি ঠিক আছে আমি দেখবো। আর কত তোমাকে আমি ম্যাডামরা বললাম আপনার বাসায় কাজ করলে আমি আঙ্কেল থাকবে, ভাইয়া থাকবে, আপু থাকবে, আর আপনিও থাকবেন, বাইরের লোক দুজি থাকে একা, তাহলে আমি একা একটা রুমে থাকতে পারবো না। উনি আমাকে কয়েকদিন গাইড দিয়ে রাখবে, ওনার ভাই সবসময় আসে। তারপরে আমি কই না বাসায় ছেড়ে দেবো, ডিস্টার্ব করতো অনেক ভাবে, বাজে বাজে ভাবে। তারপর আমি বলতে পারতেছি না, তো ওনার মেয়েটাকে আমি বললাম, যেহেতু সমবয়সী ছিলাম, উনি আমার একটু ছোট হবে এক বছরের, পরে ওনাকে আমি একটু শেয়ার করলাম। তারপরে বলছে তুমি কিছু করতে পারলে না, দিতে পারলে না, ইচ্ছে মতন দিয়ে দিতে, মানে ওনার আবার সৎ মা ছিল ওই মেয়ে, ওনার মা মারা গেছিল, ওটা আর কি তার সৎ মা, সৎ মামা, এটাই, এটার জন্য আমি ওই বাসাটা ছেড়ে দিছি। হয়তো বা আমার পড়াশোনা হইতো, তারপরে আমি মায়ের কাছে থাকি, মা আবার পাগল হয়ে যায়। তারপর অনলাইনে একটা গ্রুপ আছে আর কি, যে বিল্ডিং ওটা ফ্ল্যাট, ওটার নাম করে অনলাইন, মানে অ্যাপার্টমেন্ট, একটা বাসা,
ওটাই কাজের, কাজের লোক দেয়,
কাজের লোক দেয় না মানে পরিচিত আর কি, একজন কাজের লোক খুঁজতেছে লাগবে
অনলাইনে।
তারপর মানে একটা আর কি,
আপনার কাকা ওখানে ম্যানেজ করে দেয়,
দেয় আর কি, কাকা দেয় কাকার স্বার্থে,
যাই হোক কাকার স্বার্থে সে অনলাইন থেকে ম্যানেজ করে দেয়, হোয়াটএভার ইট ইজ, কাকা আপনাকে এক জায়গায় কাজের জায়গায় দিল আর কি,
দিল। তারপর
কাকা মানে কেমন কাকা?
এটা হলো আমার আব্বার আপন মামাতো ভাই। তারপর সে আর কি আমাকে দেয়, দেওয়ার পর ওইখানে যায়, উনি আবার অনেক ধরনের সন্দেহ করে মোবাইল নিয়ে, ভাবে আমি কারোর সাথে কথা বা কি কি অনেক ভাবে আর কি দেখে শুনে রাখে। ওনার ছেলেটাও আবার অনেক ভালো ছিল, একটাই ছেলে ছিল, মানে ফ্রেন্ডের মতো মিশতো, আমার খুব ভালো লাগতো যে কথা বলতো। তারপরে আর কি সন্দেহ করতো ওনার বাবা মা, বাবু মোবাইল চালায় এরকম একটা, সে নামে আমার রাখা তো ঠিক না আমার বাসায়। তারপর আমার কাকাকে আর কি বলে যে এরকম এরকম আমি তো রাখতে পারবো না, ওনার আবার 1000 টাকা আমাকে দিত আর কি মাসে। পরে আর কি ওই আমার আম্মু প্রথমবার পাগল হয়ে যায়, শূন্য টাকা যায়, ওই 1000 টাকা নিয়ে মানে ফল ফ্রুট কিনা দিয়ে যতটুকু পারি আর কি ওটা দিয়ে করি। পরে আমি উত্তরাতে যাই, তো উত্তরের মানুষ সবাই ভালো অনেক, এদের খাওয়া দাওয়া কোনো কিছু কষ্ট নেই, এদের বাসার মধ্যে মানে জামা কাপড় কোনো দিতে কষ্ট হইত না। এক মাস থাকি অনেক অসুস্থ পড়ি, যেটা জন্ডিস বলে, এটা আর কি জন্মগত, এটা আমার বাবা ছিল বিদায় আমাদের হয়েছে চার ভাই বোনের অসুখটা, ডাক্তার আর কি বলছে। তারপর কমলিতলা হাসপাতালে ভর্তি হয়, ডাক্তার দেখে তারপরে বলে কি তুমি তো অসুস্থ অনেক, তুমি তো কাজ করতে পারতেছো না, তুমি বাসায় চলে যাও। বাসায় মানে উত্তরায় যে এক মাস কাজ করার পরে বলছি তুমি বাসায় চলে যাও, তুমি তো অনেক অসুস্থ, সুস্থ হইলে আমরা আবার রাখবো তোমাকে। ফেব্রুয়ারি মাসে 21 তারিখে আমার আব্বুর আর কি মৃত্যুবার্ষিকী হয় আর কি, এরকম আর কি। তারপর ওটার মধ্যে আমি যাই, ওখানে এক লোকে আমাকে দেখে, আমার নাম্বারটা কিভাবে কালেক্ট করে আমি জানি না, আমার পরিচিত মাধ্যমে, সে আবার অনেক বয়স হইবে, তার দুইটা বাচ্চাও আছে, একদম ফোন দেয় বলছে আমি আপনাকে এভাবে দেখছি, আপনি আব্বু মৃত্যুবার্ষিকী খেতে গেছিলাম, এসে আমি আপনার সাথে কথা বলতে চাই। তারপর আমি বললাম আমি আপনার চিন না যাই না, আমি আপনার সাথে কেন কথা বলবো, এরকম আর কি কথা হয়। তারপরে উনি আমার ফোন দেয় কথা বলে, কোনো কথা বলে অনেক বয়স্ক লোক। তারপরে আমারও কেমন যেন ইচ্ছা করতেছে না তার সাথে কথা বলতে, যে আমি আমার একটা মেয়ে ওনার সাথে কেন কথা বলবো। তো উনি কেন কথা বলতে তো কিছু বলতো না, বলতো এমনি কথা বলে। তারপরে আমি ভাবতাম নিশ্চয়ই ওনার মনে কোনো খারাপ মতলব আছে, এই জন্যই আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। পরে এই জন্য আমি বেশি এ রয়েছে ওটা মনে হয়। তারপর আবার যখন
আমি আরেকবার একটু জিজ্ঞেস করছি স্পেসিফিক করার জন্য, কে ছিল এই লোকটা?
ক্যান্টনমেন্টের ভিতরে, কিন্তু সে আমাকে মিথ্যা পরিচয় দেয়, অন্য আরকে থাকে, কিন্তু এয়ারপোর্টে চাকরি
করে। তার সঙ্গে দেখা হতো আপনার?
হ্যাঁ, উনি ক্যান্টনমেন্টের দুইটা বাড়ি, অনেক বড় লোক, ওনার নামটা আমি বলতে চাচ্ছি না, আমি কথা বলে অফ করে দিছি, এরকম বয়সে লোকের সাথে আমি কেন কথা বলবো। তারপরে দেখলাম অনেক খারাপ লাগে, বন্ধু নাই, কারোর কাছে শেয়ার করতে পারি না, ওনাকে বলতাম আমার ভালো লাগতেছে না, আমার সাথে একটু কথা বলবেন, সরাসরি কথা বলবো। তারপর উনি আমাকে কখনো, উনি আবার ওনার সাথে আমি একাও ঘুরছি, কিন্তু কোনো কোনোদিন ও আমাকে খারাপ ভাবে তাকে নাম দিয়ে নাই। তো তার মতলব ছিল সে আমার নিজের ইচ্ছে হবে, তবে সে নিজেও সরে গেছে। ওরা আমাকে বললো যে তোমার যে কাজ হবে না, আমি যেরকম চাইছি তুমি সেরকম ই করতেছো না, আমাকে সবসময় এরা চলো। তারপর আমি বললাম জি আপনি যে মতলব নিয়ে আমার কাছে কথা বলছেন, যোগাযোগ করছেন, আর ওটা কখনো সম্ভব না। এই জন্য ওনার সাথে আমি একদিন মানে ঘুরলাম, করতে কি আমার ভালো লাগতেছে না, ওনার বাইক দিয়ে আর কি একটু ঘুরাইলো এই। তারপরে আমি চলে আসি ওইভাবে আর কি ওনার সাথে আর যোগাযোগ করি না, কথা বলি না। তারপরে কমলিতলে আমি দুই মাসেরও বেশি আমি ভর্তি ছিলাম, ওখানে আমি অনেক ট্রিটমেন্ট করাইছে, অনেক টাকা গেছে। আবার আমি যে বাসায় উত্তর রাতে কাজ করছি ওখান থেকে আবার কিছু টাকা দিয়ে আমাকে হেল্প করছে। আমার মায়ের টাকা ছিল, আমার ভাইয়ের টাকা ছিল, এগুলো দিয়ে আমার মা এই করছে। তখন আমার মা একটু সুস্থ আর কি। তারপরে
সংসার চলতো কিভাবে ওই সময়টা দেখতো?
আমার ভাই হেল্পারি করতো আর আমি কাজ করতাম। আমি কি সব দিতাম না, আমার মানে আমার যে অল্প বেতন করে আমি নিজেরই চলে যাই। দেখা যাচ্ছে আমি কারো বাসায় কাজে গেলে আমার মাথা চুল দেখে বলে যে অনেক তেল লাগবে,
মাথার চুল দেখে বলে অনেক তেল
অনেক তেল লাগবে।
তোমার চুল তো অতটা বড় না, এই চুল দেখে বলতো কি অনেক তেল
ছিল। আমি ছবি আনতে পারি না, 2012 সালে অনেক স্মৃতি আছে ছবি টবি।
তো এই চুল দেখে বলতো যে তোমার চুলে অনেক তেল লাগবে, এই জন্য তোমার চাকরি দিবে না।
না চাকরি দিবে না, বলছে যে তোমার তো অনেক খরচ লাগবে, তো তোমার এত টাকা দিব কেন, তোমার তো তেলের পিছনে যাবে তোমার বেতনের সমান, এটা বলতো আর কি। তারপর আমি বলতাম ঠিক আছে আমার বেতনের টাকা দিয়ে আমি তেল কিনে নিব। হসপিটালে ছিলাম তো না একটা ডাক্তার।
তুমি ওই সময় পড়াশোনা করতে পারতা? ওই সময়
না,
পড়াশোনা বন্ধ হয়ে গেল। কোন ক্লাসে থাকতে?
এটা হলো ক্লাস এইটে, আমি তো পড়ি নাই। তারপর ফাইভে পরীক্ষা দিলাম, ক্লাস এইটে চলে গেল। ভাবছিলাম যে দুই বছর পরে দিয়ে আবার বয়স কমিয়ে দিছি স্যার ইয়াতে আপনার।
তোমার যখন পড়াটা বন্ধ হয়ে গেল বাবার মানে মৃত্যুর পর, তখন তুমি টাকা পয়সা গুলো ফ্যামিলিতে দিতে, যাতে ফ্যামিলি কোন রকম ভাবে চলতে পারে, তাই তো?
দিতাম, আবার নিজে কিছু খরচ লাগতো।
সেটা তো লাগবে, একটা মানুষ বেঁচে থাকতে হলে সেটা খরচ তো লাগে। তখন তোমার পড়াশোনা একেবারেই বন্ধ, তখন তুমি কয় বাসায় কাজ করো? এক বাসাতেই?
তখন বান্দা বাসায় কাজ করো।
বান্দা বাসায় কাজ করো, আমি শুধু এমনি জানার জন্য বলছি। ওই বান্দা বাসায় কয় টাকা পেতো তুমি?
আর উত্তরাতে যখন গেছিলাম তখন 2000 টাকাই ছিল।
একটা বাসায় কাজ করছো তখন তুমি?
জি।
ওইখানে কত টাকা পেতা?
তখন 2000 দিত।
2000 টাকা পেতা? 2000 টাকা দিয়ে তুমি কয় টাকা রাখতে নিজের জন্য, আর কয় টাকা বাসায় দিতা?
খরচ লাগতো আমি 500 রাখতাম,
1500 টাকা দিতাম,
আর কোন সময় 1000 দিতাম, 500 রাখতাম।
আমরা ছোট্ট একটা বিরতি দেবো প্রিয় শ্রোতা, 5 মিনিটের বিরতি। মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা আছে তাদের প্রত্যেকের বাসাতেই কোনো না কোনো ভাবে এই গৃহকর্মী যারা আছেন তাদের খুব প্রয়োজন হয়। এই গৃহকর্মী পাওয়া খুবই টাফ অনেকেই বলেন, কিন্তু যারা পান, বিশেষ করে আমি আমার বাসার একটা গল্প বলি আপনাদেরকে। আমি ওই নতুন বাসাটায় উঠেছি প্রায় বছর খানেক হবে। এই বছর খানেক আমার একদম জানালার সাথে লাগানো বাসাটা। বছর খানেকে মোটামুটি 12-13 জন কাজের মানুষ চেঞ্জ হয়ে গেছে। প্রতিটা কাজের মানুষ আসে এবং তারপরে চিল্লাচিল্লি শব্দ পাওয়া যায়। যেটা দেখলাম যে 12 জন 12 রকমের হয়, কেউ কথার প্রত্যুত্তর করে, কেউ কথার প্রত্যুত্তর করে না। সারাটা দিন রাত 24 ঘন্টা ভদ্রমহিলা এই গৃহকর্মীর পেছনে লেগে আছেন, এবং মাঝে মাঝে মনে হয় যে আমরা পুলিশে ইনফর্ম করি। আবার কেউ কেউ আছেন যারা কাজের মানুষের সঙ্গে অনেক ভালো ব্যবহার করেন। আমার এক বন্ধুর গল্প বলতে পারি, সে নাকি গৃহকর্মী দেখেছে, প্রথমে ঢোকার সময় তাকে বলে দিয়েছে আপনি আমার কাছ থেকে এটা চাবেন, এর বেশি কিছু যেতে পারবেন না। সে এতটাই অসহায় সবকিছু মেনে নিয়েছে। কিন্তু আমরা আজকে যে মানুষটার গল্প এখানে তুলে ধরছি, এরকম মানুষ আমাদের ঢাকা শহরে অসংখ্য আছেন। এরকম মেয়েরা অনেক আছেন যারা বিভিন্ন ভাবে, আমি ঠিক জানি না নির্যাতন বলবো কিনা, সামাজিক এই ধরনের অর্থনৈতিক ভায়োলেন্সের শিকার। আমরা ছোট্ট একটা বিরতির পর ওর যে বাকি জীবনের গল্প সেটা আপনাদেরকে শোনাবো, এবং সেটা খুবই মর্মান্তিক। আমরা 5 মিনিটের একটা বিরতি নিচ্ছি, ঠিক রাত 12টায় ফিরবো। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে, আর যে কিবরিয়া নামে প্লিজ লাইক দিয়ে দেবেন।
Close up presents Hello 8920 Close up, the closer the better. ABC Radio 89.2 FM.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
You're listening to ABC Radio.
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
5 মিনিট পর প্রিয় শ্রোতা, সময় রাত 12টা। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং জীবনের গল্প বলার জন্য আজকে এখানে আছেন নাদিয়া। সে একজন গৃহকর্মী, তার জীবনের গল্পে আমি আবারও ফিরছি। নাদিয়া, তারপর
তারপরে আমরা কেউ কাজে নেন অসুস্থ দেখে, জন্ডিসের মতো রোগটা দেখতে কিন্তু এটা দীর্ঘ অসুস্থতা আর কি। আমার একটা বোন ছিল, আমার কাজিন, ওনাকে আমি বলি কাজের কথা, তো ওনার পরিচিত মাধ্যমে একটা বাসায় দেয় তো গুলশান একে কাজে, তারপর ওখানে কাজ করি, ওখানকার মানুষ সবাই ভালো ছিল। তেমন ওরা বলতো আমার যা ভালো লাগে নিজে হাতে নিয়ে খাবার নিজের মতোই করে চলবা। আবার সেম কেস তো ওনার ভাইয়ের সাবার যেমন করে এইরকম, উনি আবার বাসিতে পড়াশোনা করতো তো বলতো আমার ভয় লাগতেছে আবার কিছু বিশ্বাস করে কিনা, এরকম এরকম একটা ভিআইপি জায়গায় আসছি এরকম আর কি মনে হতো। তখন আমি বললাম যে খালা আমি এত কথা বলি আপনি বিশ্বাস করবেন কেন জানি না, তো আপনি ভাই এমন এমন। তারপর বলছে বিশ্বাস করবো না কেন, ছেলে মানুষ খারাপ, আমার হাজবেন্ড হলো আমি বিশ্বাস করতাম, সমস্যা না আমি দেখবো ওনারা কত কতক্ষণ দেখে রাখবে। তার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে চলে যায়, তো ওনার হাজবেন্ড বিআর টিচার, স্কুলের টিচার ছিল। উনি আবার আমাকে বলছো তুমি পড়াশোনা করতে ছিলাম তোমাকে সুযোগ দেবো পড়াশোনা করার, খুব ভালো ছিল আর কি। তারপর আমার কাজ হয় না ওইটার জন্য আমি ছেড়ে দিছি আমার পড়াশোনা, দিয়ে তাকালে কি একটা অ্যাক্সিডেন্ট তো হবে। এটার জন্য আমি যাই, তারপরে বাড়িতে চলে যাই, আমার সাথে থাকি অনেকদিন এক মাসের মতো। তো মার্চের পরে ম্যাডাম আমার ফোন দেয় আমার বাইয়ের বাসায় কাজে যাবা, ম্যাডামের বাইয়ের বাসায় আমি আবার ম্যাডামরে বললাম যে আপনি বাড়িতে মানে মন আমার অন্য বাই ওটা এমন না, তুমি আসো সমস্যা হবে না। তারপর ওখানে গেলাম, ওখানে অনেক দেড় বছরের বেশি কাজ করছি, ছয় মাস করে আমি ছেড়ে দিছি। ওখানে আবার সারাদিন তারা ঘুমায়, আবার মানে এক এক সময় এক এক টাইমে খায়, দুপুর সকালে নাস্তা দুপুরে করে, দুপুরেরটা করে সন্ধ্যায়, তারপর আবার দেখা যাচ্ছে আবার রাতের একটা করে একটা দেড়টায় দিকে। ওখানে অনেক পরিশ্রম হয়ে যায়, আড়াইটা বাজে যায় আমাদের গুছিয়ে আসুতে, দু তিনটা বাজে যায়, প্রচুর গেস্ট আসে। উনি আবার উকিল ছিল, তারপর উনি আবার মাঝে মধ্যে মানে আমাকে কিভাবে মানে তার ধান্দা হলো যে আমাকে মানে আমার নিয়ে মানে আমাকে কিভাবে সে ম্যানেজ করবে, সে সরাসরি বলে না কিছু না, ইশারা ইঙ্গিতে বলে যে আমাকে পা টিপে দাও এটা সেটা। হ্যাঁ, তারপর পা টিপে দিতাম, তারপর আবার মানে কেউ না থাকলে আর কি, সবাই তো ঘুমাই, তো আমরা আশপাশ তাকাই মানে আমাকে আর কি চাইতো আর কি অন্য ভাবে। আর তার ওয়াইফকে অনেকবার বলার চেষ্টা করছি, ওনার ওয়াইফটা সুবিধা ছিল, তারপর ওনার ছেলে মেয়ে গুলো আবার খুবই ভালো ছিল, মানে খুবই খারাপ কথাটা কি আমি বলবো নাকি, বাথরুমে যাবো কথা বললাম, বাথরুমে চলে গেছি, তারপর আমি এটা এড়িয়ে গেলাম। পরের দিন বললাম আমার বাসাতে ফোন আসতে আমি আর কাজ করবো না, এটা বলে আমি প্রায় দুই বছর কাছাকাছি কাজ করছি বাসাতে। বেতন ভালো ছিল, সাড়ে তিন হাজার ছিল প্রথম, তারপর আর কি বাসা বাড়াই দিছে, পর আমি চলে আসছি। আমার একটা বান্ধবীকে আমি বলি, একটা বান্ধবীর সাথে পরিচয়, আমি আবার একটা নাচের একাডেমিতে ভর্তি হয়েছিলাম, শিক্ষক ছিল, ওর নাম জান্নাত ছিল। আমার নাম বললাম এমন এমন আমার ভালো লাগতেছে না, তুই আবি তো তোর সাথে কিছু কথা বলবো, আমার মন খারাপ, একে তো আমার বাসায় যা শান্তি নেই, আমার ভাই বোন চিল্লাচিল্লি করে, গরিবের মধ্যে আর কি যা হয় মানে একটু মেয়েদের নিয়ে অনেক রকমের কথা বলে, এটার জন্য আমার ভাই আমাকে অনেক বকা দিত, মায়ের দূর করতো ই করতো, আমার ছোট হইলো। তারপরে মানে আমার কেউ বুঝতে চাইতো না, আমি অনেক পরে আমি চেষ্টা করতাম যে আমি তোমরা যেটা মিন করতেছো আমি আসলে সেরকম না, আমি আমার পরিচিত মানুষের বাসায় বাসায় থাকতাম, দেখা যেত রাস্তায় থাকতেছি, নিজের আপন কাকারে বললাম যে আমি বললাম শানমিন আছে আমার চাষতে বড় ওর সাথে থেকে আমি চলে যাবো, আমার একটা পার করবো, মানে আমার একটা কাজিন ও আবার ওইরকম ভাবে আমার কাছে গেছিল। তারপর আমি রাতে ছিলাম সাইকে, তারপরে ও আবার চলে গেছে, পরে বিষয়টা আর ওরকম কিছু হয় নাই। পরে আমি বললাম আরে যে আপন মানুষের কাছে চাইছি যে সেবের জন্য সেটাই হইতে চাইছিল। পরে আমার ওই বান্ধবীটা আমার ফোন দেয়, আচ্ছা তুই আয়াস আমি ফিরে আসি, রেডিসন আছে না, রেডিসনের পাশে আমার আসতে বলছে। হঠাৎ করে একটা গাড়ি থামে, আমি জানি না গাড়ি থেকে একটা ছেলে এসে আমার মুখ চাপ দিয়ে গাড়িতে ভিতরে বইরে নিয়ে যায়।
আপনাকে?
জি, কিছু চিনি না জানি না, কোন জায়গায় নিচে একটা ফ্ল্যাটে নেয়।
আপনি নিজের সময় জিজ্ঞেস করেননি যে
কোথায়? আমি কিভাবে জিজ্ঞেস করবো, আমাকে তো মায় দূর করতেছে, ছেলেটা থাপড়াইতেছে আমারে, আমি অনেক ভাবে ই করতেছি। তারপর নিয়ে যায়।
কয়জন ছিল?
অনেকগুলো ছেলে ছিল, মানে সাত আটশো জন এরকম হবে।
আচ্ছা,
তারপর সে আমাকে বলতেছে এইরকম কিছু করার জন্য করার জন্য, আমরা আমার উন্নয় সরাই ফেলায়।
দাঁড়ান, আপনাকে যে এই ঘটনার মুখোমুখি হতে হচ্ছে এটার একটু লেস খোঁজার চেষ্টা করি আমরা। আপনাকে ফলো করেছে নিশ্চয়ই অনেকদিন ধরে?
আমি জানি না,
হঠাৎ করে এই ঘটনাটা ঘটছে।
আমাকে সেটা
পরে গিয়ে আবিষ্কার করতে পেরেছেন এটা কে? করেছে কারা করেছে পরে বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে শুনি ঘটনাটা কি হলো।
তারপর আমাকে যখন এভাবে নেয়, তারপরে অন্য সরাই ফেলে, তারপর উনি আবার গেঞ্জি তখন ভাই আপনি দুটো পায়ে পুষছে, আপনার আমার ছোট বোনের মতন দেখেন, আমার বাবা না এরকম আমার সাথেই করেন না। পর আমি অনেক আল লাগে দেখি, জানলো তুমি এখান থেকে উদ্ধার করো তুমি ছাড়া আমার আর কেউ নাই। অনেক আমাকে মানে অনেক কি করে, আরো জন এসেছে বাবা বসে তো সে আবার এরকম আরো ছড়া গেছে, সে আর কিছু করে নাই, পারতেছে না আমার সাথে আর কি। তখন জানি না অনেক শক্তি ছিল, আমি অনেক শক্তি করে সরাই ফেলেছি। তারপর লোকটা বাবা আপনার বাবার মতন আপনার বাবাটার সামনে কিছু করেন না, যে ছিল গান্ধী যে ছেলেটা কিছু করতে পারেনি, কিন্তু উনি আমার আর কি বুকের মধ্যে জামা অবস্থায় জামা পরানো ছিল, আমার খুবই কিনা লাগেছে যে কাজটা আমি জীবনে হয়নি। এমন একটা জায়গায় বাসায় কাজ করছি আমি নিজের কখনো কোনো এরকম কিছু না হয়, উনি আমার সেই লোডটা খুলে মানে ওখানে হাত দেয়। তারপর আমার একটু শারীরিক সমস্যা হয় না মেয়েদের, তো ওই সমস্যাটা ওই দিন হচ্ছিল। তারপরে উনি আর কিছু আর কি করে নাই, বলে কি তত্ত্বে এটা হয়েছে সেটা হয়েছে, পরে আমি বলে আমি জানি না। পরে উনি এসে বলে কি তোরে তুই জান্নাতের ছিলস না, জান্নাতে এগুলো করে এরকম, ওই যে আমার সেই ফ্রেন্ডটা জান্নাত। তারপরে আমি আর কি পরে আমাকে বলে আছে ওরা পৌঁছে দেয়, তারপর আমি লিফ্ট উঠলো আমাকে সরি বললো, আমি বললাম আপনি সরি বললে কি হবে, এটা তো খুবই অন্যায় করছে, আমি যে রুম আসছিলাম সে রুম আমার ফিরে দিতে না।
এই এই জান্নাতটা কে?
আমার মানে এমনি একটা পরিচিত একটা মেয়ে বান্ধবীর মতন আমি বলছিলাম।
এই মেয়েটা এই কাজটা করিয়েছে?
জি। বললাম থাক বন্ধু বান্ধবের দরকার নেই, একা থাকেই ভালো, বাসায় কাজ করবো ভালো ভালো বাসা দেখে আর উনি আমার রিক্সা উঠে দেয় আবার বাস ভাড়া দিয়ে দেয় যে সুরেটা আমাকে আনছিল। তারপর রিক্সগুলো জিজ্ঞেস করি এটা কোথায়, আপনি বনানি থেকে আসছে বলে এটা বললে বাসে উঠে দেয় ছেলেটা আমার ফোন দেয় ফোন নাম্বার হইতে নিয়েছে আমার মোবাইল অফ করে রেখে দিয়েছিল আর কি, নিয়ে ফোনটা পরে ফেরত দিছিল। পরে আমার ছেলে ফোন দেয় বলেছে সরি তুমি যে শাস্তি দিবে সেই শাস্তি আমি নিবো, তখন বলছি আপনি এগুলো আর করবেন না, বলছি ঠিক আছে। পরে ওই বয়সে আমি সিমই চেঞ্জ করে ফেলাইছি আমার। ছোট মানুষ তো অনেক মারে, মারে আমাকে আর ওর বাবাকে মারে আর কাউকে মারে না, কামড় দেয় মানে ঘাড়ে দিতে প্রচুর কামড়ে দেয়, মানে বাচ্চা মানুষ বলতে পারি না তো আর বুঝে করে না, প্রতিবন্ধী কথা বলতে পারে না। হ্যাঁ আমি আর কি আসি আপাতত আর কি, আমার ভাই বোনের সাথে আমার কোনো যোগাযোগ নাই, যোগাযোগ আছে শিখে আসে পড়ি কিন্তু থাকার মতন আর কি যোগাযোগ নাই। কতদিন আর বাসায় বাড়ি কাজ করবো, নিজের তো একটা ছাদের দরকার, ছেলে খুঁজে বিয়ে দেওয়ার জন্যে মানে এই ছেলেদের পরিবার থেকে বাবা নাই দিয়েছে, আবার মা অসুস্থ এরকম পাগল দেখে, ভাই বোন নাই, আমি সবার বড় আব্বায়ন করবে কে, এগুলো আর কি দেখে আর বেশি এটা কেউ আগায় না। সবাই বলে তোর কপালে মানে বিয়ে নাই এই সেই, মানে বাসে আমাদের খাওয়ার প্রচুর কষ্ট দেয়, পেটে চাই আমরা আসছি কাজ করতে।
খাওয়ার কষ্ট বলতে কি হয়?
মানে আপনার বাসি খাবারটা দিবে তরকারি বাসি যা থাকে ওটুকি,
থাকতে দেয় কোথায় আপনাকে?
নিচে থাকে ফ্লোরে ড্রয়িং রুমে।
সব শ্রেণীর মানুষ এখানে আসতে পারেন, ইটস নট অ্যান এন্টারটেইনিং শো। আপনার কোন গল্প শুনে ভালো লাগলো কি লাগলো না সেটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন থাকে একটা মানুষ যে জীবন গল্পটা বলে যাচ্ছে সেখান থেকে কেউ যদি কিছুটা নিতে পারে ফিলিংস এর জায়গাটা থেকে, সেটা এই গল্পে আছে কিনা, আমাদের মূল কথাটাই হচ্ছে এটা। অনেক জীবনের গল্প কিংবা অনেক যাহা বলিব সত্য বলিব শুনে অনেকেই কমেন্টস করেন কালকে রাতের গল্পটা ভালো লাগেনি, এখানে ভালো লাগা না লাগা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটা একটা জীবন গল্প, ফ্যাক্ট হচ্ছে এখানে একটা অপরিহার্য সত্য উপস্থাপন করা হচ্ছে। এখান থেকে আপনি কি শিখবেন? আপনাকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য তো আমরা এই জিনিসটা করিনি, যদি বলেন আপনি এটা একটা ফান শো তাহলে টার্গেট থাকবে আপনাকে হাসানোর, সেটা অন্য বিষয়। কিন্তু এই যাহা বলিব সত্য বলিব কিংবা লাইফের যে স্টোরিগুলো নিয়ে জীবনের গল্প বা হ্যালোইট 920, যদিও হ্যালোইট 920 নামটা মানুষ ততটা জানে না, জানে জীবনের গল্প হিসেবে, এই যে অনুষ্ঠানটা এখানে একজন মানুষ এসে জীবনের গল্প বলেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, তার যে জীবন গল্প সেটা তিনি বলে যাচ্ছেন। সেখান থেকে যদি আপনি মনে করেন যে না এই জীবন গল্প আমাকে কিছু শিখিয়েছে, সেটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় পাওয়া। এই মেয়েটি সমাজের যে পর্যায়ের মানুষ তাদেরকে নিয়ে আমরা মাঝে মধ্যেই পত্রপত্রিকায় বা মিডিয়াতে গণমাধ্যমে রিপোর্ট দেখি, এবং সেই রিপোর্টটা হচ্ছে কাজের মেয়ে গায়ে হাত তোলা হয়েছে, আগুন দিয়ে ঝলসিয়ে দেওয়া হয়েছে, সেজন্য উপর শ্রেণীর মহল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ অনেক সময় জেলে যান, অনেক সময় তাদেরকে নিয়ে পোঠায়। বাট এই মানুষটার ব্যাক অফ দ্য স্টোরি কি কখনো আসে? কেন একজন কাজের মেয়ে হয়, কি সে জীবনযাপনটা করে এবং শেষ পর্যন্ত এই ধরনের বর্বর অত্যাচার করে, কি তাদের সাইকোলজি, এগুলো নিয়ে কি কখনো স্টাডি হয়? আমরা শুধু রিপোর্ট পড়ি, আমরা পত্রিকার পাতা উল্টালাম, একটা ছবি দেখলাম লোমহর্ষক, দেখার পরপরই আমরা সেটা স্টাডি করা শুরু করে দিলাম। আহারে মেয়েটা এরকম, আহারে মেয়েটা এরকম। এই দুই চারটা স্টোরি দিয়ে ঢাকা শহরে অসংখ্য অসংখ্য গৃহকর্মী আছে, তাদের সিনারিওটা তুলে আনা সম্ভব নয়। পুরো জীবন গল্পটা যদি আপনি না জানেন, একজন মানুষকে আপনি মূল্যায়ন করবেন কি করে? ইভেন আপনার বাসায় যে কাজের মানুষটা আছে, সে একটা সার্টিন পিরিয়ড আপনার ওখানে কাজ করে, মাস শেষে একটা টাকা দেন, এই সব দিয়ে একটা মানুষকে জাজমেন্টে যাওয়া খুব কঠিন। আপনি যদি ওই কাজের মেয়েটার একটা দিন একটু সময় দিয়ে, যে আপনার বাসায় এই এই কাজটা করছে গৃহকর্মী, তার জীবনের পুরো গল্পটা যদি একটু জানতেন, সে কোথা থেকে এসেছে, সে তার জীবনের স্বপ্নটা কি ছিল, আপনি গল্পটা যদি দুই ঘন্টা তাকে সময় দিয়ে জানেন, আমার দৃঢ় বিশ্বাস কালকে থেকে তার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। সে তো কাজ করবেই, আপনাকে বন্ধু ভেবে করবে। আমি জানি কাজটা অনেক বেশি কঠিন, বাট আপনি কঠিন কাজটা করে দেখুন, কালকে থেকেই আপনার গৃহকর্মীর অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যাবে, আই ক্যান গ্যারান্টি ইউ। নাদিয়া, তারপর বলতে তো পারেন না ইনফ্যাক্ট খাবারের কথা, ঠিক আছে?
তারপরে মানে খুবই কষ্ট হয়, তারপরে এখন আমি দেখছি যে আমার শরীর ওকুলাইতেছে না, কাজ করতে করতে আমার দেখা যেতেছে তার বাসায় পুরো কাজ করে তার মায়ের বাসা তো পাঠায়, ওইখানে ট্রেমিনে তো দাঁড়ায় কাছে, ওইখানেও আমার কাজ করে দিয়ে আসতে হয়। আমি যে ছুটি নিব, যে রেস্ট করবো, আমি আবার ম্যাডাম রে বলছিলাম আপনার বাসায় তো এক বছর হয়ে আসছে, আপনি আমাকে একটা ছুটি দিয়ে এক সপ্তাহের মতো, আমি পাঁচ দিনে ছুটি দিবো, বেশি ছুটি দিবো না, আজকে থেকে ছুটি দিলো আর কি।
এই ছুটি দিল এবং এই ছুটির দিন আপনি এসেছেন, এবং ইটস ভেরি ইন্টারেস্টিং, আমি মাঝখানে ওর সঙ্গে একবার যোগাযোগ করেছিলাম আসার জন্য, ওকে বলছিলাম যে আসেন, তখনও আসতে পারেনি কারণ ও ছুটি ছিল না, এবং ও ছুটি নিয়ে প্রথম দিন আজকে ওবিসিতে এসেছে নিজের জীবনের গল্প বলার জন্য। জি বলুন।
আমি শুধু এই গল্প বলার জন্যই আমি ছুটিটা নিচ্ছি, এখন তো আমার থাকার জায়গা নাই, আমার পরিচিত একজন, তার বললাম যে আপনার বাসে আমার খালি একটু আমাকে থাকা জায়গা দেন, আমার কাজ শেষ হলে আমি চলে যাবো, আমি আপনার কাজ করে দেবো, কারণ আমার কাজ করতে করতে আর ইচ্ছা করতেছে না যে আমি বাসা বাড়ি আর কাজ করবো। পরে আমার অনেক দিন ধরে আপনাদের এখানে আমি ট্রাই করি যে আমার গল্প বলার জন্য, যেহেতু আমার কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সবার সাথে বন্ধুত্ব করতে চাই কিন্তু কেউ করে না, আমাদের সবাই আর কি ই বলে যে খাতো এটা সেটা অনেক কথাই বলে আর কি সবাই আমাকে, অনেকে আর কি আমার দাদাকে আর কি বলি যে দাদা আমি তোমার বাসায় কি বেড়াতে আসতে পারবো, মানে আত্মীয় হয় আপন দাদা না, দাদা মেয়ে ওনার আমার ফুফু হয়, উনি বলে না কেমনে আমাদের এখানে আসবা, থাকার সমস্যা খাওয়াটা বড় কথা না, এটা সেটা মানে ওনাকে আর কি চাচ্ছেন আমি যাই ওনাদের বাসায় বেড়াই। তারপরে আমি বললাম যে এত কষ্ট করি যে আমি একটু কয়েকদিন রেস্ট নেবো, নিজেরও একটু ঘুরতে মন চায়, কোনো পার্কে থাকতে অনেক কিছু মন চাই, ওরা আবার পার্কে যায়, উনি আর কি বলে না আমার বাচ্চা আছে আমার ব্যাগ ট্যাগ ধরা লাগবে, উনি নিয়ে যায় মানে আমাকে একটা জায়গায় বসে রাখে যে এই জায়গা থেকে নড়বা না, ব্যাগ ব্যাগ গুলা দেখবা, আমরা ওনার আর কি ঘুরে, আমার খুব ইচ্ছা করে যে আমি একটু ঘুরে দেখি, আমার খুব খারাপ লাগে যেহেতু আমার বাবা থাকলে হয়তো কিন্তু বললে হয়তো না করতো হলে না নিত।
আমি ওর কথা শুনে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব, যেটা আসলে মিলে যাবে অনেক কাজের মেয়ের সঙ্গে। কিছুদিন আগে রেস্টুরেন্টে সন্ধ্যার দিকে আমি খাচ্ছিলাম, সেখানে পাশে একটা কাপল, একটা ফ্যামিলি আসলো, দুইটা বাচ্চা, ভদ্রমহিলা, ভদ্রমহোদয় এবং সাথে আরেকজন গেস্ট, এই মোট হচ্ছে ওনারা পাঁচজন, এবং সাথে একটা নাদিয়ার বয়সী একটা কাজের মেয়ে। একটা মোটামুটি অভিজাত রেস্টুরেন্ট, বাতিগুলো একটু অন্যরকমের, একটু মোটামুটি আবছা ছায়ার মতো করে রাখা হচ্ছে যাতে একটা পার্সোনাল পরিবেশ বজায় থাকে। তো ওখানে তারা খাওয়া শুরু করলো বাচ্চাটা নিয়ে পাঁচজন মানুষ, এবং ঠিক পুরো একটা টেবিল জুড়ে তারা বসেছে, আর এই কাজের মেয়েটাকে পাশে একটা চেয়ার দিল এবং কাজের মেয়েটাকে উল্টা দিকে, মানে ওনারা বসছেন টেবিলের দিকে মুখ করে, আর কাজের মেয়েটাকে বললো উল্টা দিকে বসার জন্য, এবং কাজের মেয়েটা মাথায় কাপড় দিয়ে উল্টা দিক করে যতক্ষণ খেলো ততক্ষণ ওখানে বসে থাকলো। দুইটা কাজ আমি এখানে করতে পারতাম, একটা হচ্ছে যে আমি ওখানে গিয়ে প্রতিবাদ করতে পারতাম, সেটা আমার মনে হয় না যে খুব ভালো চোখে খুব ভালো কিছু দেখাতো, আমার কাছে মনে হলো যে এটা একটা মানে রুচি বিরুদ্ধ কাজ মনে হচ্ছে, আরেকটা মনে হলো যে লোকটাকে একটু সচেতন করার জন্য দুই একটা উত্তম মাধ্যম দিয়ে দিই, এটা আমার একদম ভেতরের পাশবিক যে ব্যাপারটা সেটা আসলো, ওটাও করাটা উচিত হবে না। আমি শেষমেশ যেটা করলাম, কিছু ছবি নিলাম, কিছু স্ন্যাপ নিলাম, একটা ভিডিও ফুটেজও নিলাম, নিয়ে আমার ব্যক্তিগত যে প্রোফাইলটা আছে ওখানে আমি শেয়ার করলাম। অসংখ্য লোক সেখানে কমেন্টস করলো, অসংখ্য লোক বললো অমানবিক। আমি ড্যাম শিওর আজকের এই অনুষ্ঠানে যারা শুনছে তাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা এই অমানবিক কাজটা করে, যারা আজকের এই গল্পটা শুনছে, নাদিয়ার গল্প, তারা শুনে উহুহা করছে, কিন্তু কালকে তাদের নিজের বাড়ির কাজের মেয়ের সঙ্গে তারা খারাপ ব্যবহার করবে। এবং আমি এটাও ড্যাম শিওর যে ভদ্রলোক এবং ভদ্রমহোদয়া ওইখানে ওই কাজটা করেছিলেন তারা যথেষ্ট রকমের আধুনিক, তারা দেখতে শুনতে উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানই মনে হয়, এবং তারা ভালো জায়গায় লেখাপড়া করেছেন, এটা এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। বিবেক বোধের এই জায়গাটি কখনো কাউকে বকাঝকা দিয়ে, কাউকে উত্তম মাধ্যম দিয়ে তৈরি হয় না, এটা ভেতর থেকে আসতে হয়। আজকের এই অনুষ্ঠানটা শুনে একজন মানুষেরও যদি বিবেক কাজ করে, আমি এটা ড্যাম শিওর বলতে পারবো, কোন কোন বাসায় পোষা কুকুরের প্রতি যে পরিমাণ দৃষ্টি দেওয়া হয় তার চাইতে অনেক কম, অনেক কম দৃষ্টি কাজের মানুষের প্রতি দেওয়া হয়। আমি এরকম অনেক বাসা আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। আমি শুধু একটা জিনিসই আপনাদেরকে বলতে চাই যে আপনি মানুষ, সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ দিয়েছে, মানে আপনাকে পরীক্ষা করছে, আপনাকে চাইলে সে গৃহকর্মী হিসেবে আরেকজনের বাসায় পাঠাতে পারত, আপনাকে সুযোগ করে দিয়েছে একজন মানুষকে সেবা করার জন্য, যদি আপনি ঈশ্বর বিশ্বাস করেন, যদি আপনি ধর্ম বিশ্বাস করেন। আমি তো নিরন্ন ছিলাম, তুমি তো আমাকে অন্ন দাওনি, আমি তো বস্ত্রহীন ছিলাম, তুমি তো আমাকে বস্ত্র দাওনি। প্রত্যুত্তরে বলবে যে না, তুমি তো ঈশ্বর, তুমি তো আল্লাহ, তোমার তো এইসবের দরকার হয় না। তখন বলবে তোমার পাশের যে মানুষটা ছিল সে তো ছিল, তুমি তাকে করনি মানে আমাকে করনি। এই জন্যই বলা হয় যে মানুষেরই মাঝে ঈশ্বর, মানুষের তো সুর অসুর। এটাই বলছি যে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, আপনাকে মানুষের সেবা করার জন্য ওই সিন্ধু পর্বতমালা ঘর সন্ন্যাসী হওয়ার কোনো দরকার নাই, ঘরের মানুষটা সেবা করেন। আমি জানি যে গৃহকর্মীরা অনেক সময় আপনাদের যে কাজকর্ম উপহার দেন সেটাতে আপনারা স্যাটিসফাইড হন না, অনেক সময় থালা বাসন ধোয়া থাকলে সেখানে ময়লা লেগে থাকে, যেটা দেখে আপনাদের মেজাজ খারাপ হয়ে যায়। অনেক সময় সকালবেলা আপনি অনেক কিছু ময়লা করে রেখেছেন, তার আসার কথা নিয়ম মতো সে আসেনি, কিন্তু ভাই তার একটা লাইফ আছে, তার একটা জীবন আছে। আপনি যেরকম ভাবে ক্লান্ত হন সেও ক্লান্ত হয়। আজকে আমি প্রচুর কথা বলছি, বলার জন্যই বলছি, এটা শুধু নাদিয়ার প্রবলেম না, আমরা বলতে পারি পুরো কমিউনিটির প্রবলেম যে হ্যাঁ এরকম নাদিয়াদের শখ হয়, আমাদের উচিত তাদের শখগুলো পূরণ করা। আমি আসলে জানি না এই কথাগুলো তুমি বলছো, তোমার গৃহকর্তা যারা আছে তারাও হয়তো শুনতে পারে, হয়তো মন খারাপ শুনবে, আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করবো। দেখুন যে ও গল্প এখানে বলতে এসছে, আমরা আপনাদের পরিচয় রিভিল করিনি, প্রথম কথা হচ্ছে এটা, ওর ছবিটা আমরা ফেসবুকে এমন ভাবে দিব না যাতে করে আপনাদের ব্যক্তিগত পরিচয় রিভিল করা সম্ভব হয়। সো আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন নাদিয়াকে দিয়ে পুরো সমাজটাকে একটু হলেও ধাক্কা দেওয়ার চেষ্টা করছি। আপনারা ওর প্রতি খারাপ ব্যবহার করবেন না, এবং ব্যক্তিগত ভাবে ও তো সাহস করে এসছে, অনেক কাজের মেয়ে যারা আছেন শুধু কাজটা হারাবে এই ভয়ে তারা এখানে আসেন না, তারা আমি এরকম পেয়েছি খুবই ভয়াবহ দুর্ধর্ষ গল্প, তারা শুধু এতটুকুই বলেছে যে ভাই আমি যদি গল্পটা ওখানে বলি কালকে তোমাকে বের করে দিবে, আমি কোথায় গিয়ে দাঁড়াবো। তো আমি আপনাদের প্রতি পার্সোনালি রিকোয়েস্ট করবো যে বের করে দেওয়াটা আসলে সমাধান না, ওর প্রতি ভালো দৃষ্টিভঙ্গি রাখুন, ও দেখবেন আপনারা যা চাচ্ছেন তার চেয়ে অনেক বেটার সার্ভিস আপনাদেরকে দিবে। চলেন, তারপর কি হলো?
তারপর এরকম বললাম, তারপর ওনার ওনার জামাটা মা আমার বিষয়টা ভালো ছিল না, আবার ওনার গায়ের জামাটা আমাকে কমায় কমায় দিত আর কি,
মানে কেটে কুটে
ওটা ব্যবহার করতে দিত। তারপর আমি ওনার কাছ থেকে আমি বলি যে আপনি আমার বেতন দিয়েন, আমরা কিছু দিই না, নিজের বেতন দিয়ে বানায় পড়া লাগে, তোমাদের অনেক আবার ফি আছে, ফুটাংটি আছে, এই ধরনের কথাবার্তা আর কি বলে। তো আমার খারাপ লাগে যে আমি তো সবসময় মানুষের পুরান জামা পরছি, কেটে কুটে ছোট করে দিয়ে বানায় দিচ্ছে, তা আমার কি পড়া শখ হয় না যে আমি একটা ভালো জামা পরে পড়ি? খুব খারাপ হয়েছে, মনে মনে প্রশ্ন করি যে এরা কেন আমাকে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবে, তাদের কাছে কাজ করি কাজ নিয়ে কথা বলবে, আমি জামা বানালাম আমার বেতনের টাকা দিয়ে, এরা কেন এটা নিয়ে এত দেখবে? মানে হ্যাঁ সেটা ভালো লাগে নাই যে আমি এটা কেন করলাম। তারপরে আমি আপনাদের জীবন গল্প অনেকবার আসার চেষ্টা করছি, হয়তো বা আমার সিম চেঞ্জ হয়েছে যে আমি লাস্ট ডিসিশন নিচ্ছি, এইভাবে আর কষ্ট করবো না, আমার জীবনের একটা রিস্ক আমি নিয়ে নেবো, জীবন অনেক কষ্ট করছে আর কষ্ট করবো না। করবো না, আমি ইচ্ছা ছিল আমার এই যে খারাপ লাগা যে আমার যেখানে বনালিতে নিচ্ছে এই বিষয়টা নিয়ে আমার অনেক খারাপ লাগছে, অনেক দাগ কেটে রইল মনের মধ্যে, এটা কাউরে বলতে পারতেছি না, কাউরে যদি একটু বলি বিষয়টা পজিটিভ ভাবে কেউ নেবে না, সবাই খারাপ ভাবেই দেখবে। ইচ্ছা ছিল এবিসি রেডিওতে এসে আমি আর কি কথাটা বলবো নিজেকে হালকা করার জন্য, পরে এটাও ডিসাইড করছি আমি ওখানে বলার পরে আমার যেখানে আমার চোখটা আমি সেখানেই চলে যাবো, আমার জীবন আর কি আছে, আমি আর বাসায় এবারে কাজ করতে পারতেছি না, লোড নিতে পারতেছি না, একটা বাসায় চাপতে গেলে অনেক ঝামেলা, একটা বাসায় একজস্ট করতেও একটা সময় লাগে, এভাবে মানুষের জীবন চলে না, আর কতদিন বাসায় কাজ করবো? সবসময় তো কাজ করতে মন চায় না, মন চায় যে একটু বউয়ের সাথে একটু টিভি দেখি। একদিন টিভি ছেড়ে দেখছিলাম তো আমার বললো টিভি দেখা লাগে, কাজ করতে এখানে টিভি দেখতে আসছো, এরকম কথাও বলছে। তারপর আমি আর টিভি দেখি না, এমন আমার ভাত খাইতে পাকের করে প্রচন্ড গরম, ওখানে গামি গরমের মধ্যে গরমের দিনে। তারপর একদিন রুমে ফ্যান ছেড়ে ভাত খাইতেছে, আমাকে অনেক কথা শুনেছে যে তুমি জানো তোমার খাওয়া চাই না সারা খাবার, তুমি আনে খাও কে। আমি বললাম যে আমার তো গরম লাগতেছে, এই জন্য একটু ফ্যানটা ছেড়ে বইছি। কয়েকটি তোমাদের পাশে কি আবার এসি লাগালো নাকি, এসি থেকে আসছো নাকি, এই ধরনের আমার কথাও বলছে।
আমরা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, ছোট একটা বিরতি, মাত্র 5 মিনিটের বিরতি নেব। 5 মিনিট পরে আমরা আজকের এই গল্পের শেষ বেলায় ফিরে আসবো, ওর স্বপ্নের কথাগুলো জানবো, ও কি করলে ভালো থাকবে, কি করলে ওর স্বপ্নগুলো পূরণ হবে, এবং ওর জীবনে আদর বলতে ওর বাবারই ছোটবেলার কিছু সুখ স্মৃতি, যে বাবা এখন বড় কালে, এবং ওর মাও এক অর্থে কিছুদিন পাগল থাকে কিছুদিন ভালো, ওর ছোট ছোট কয়েকটা ভাই, একটা বোধহয় বোনও আছে। তো এই হচ্ছে ওদের সংসার এবং ওর 21 বছরের জীবন। 21 বছরের জীবনটা অনেকটা টলমলে জীবন, ওর না আছে সেই অর্থে সেরকম কোনো পারিবারিক পরিচয়। 21 বছরের মেয়েদের অনেক কিছু করতে ইচ্ছে করে, সুন্দর একটা ঘরের স্বপ্ন থাকে, সুন্দর একটা পরিবারের স্বপ্ন থাকে, সুন্দর করে একটা সংসারের স্বপ্ন থাকে, একটা চমৎকার মানুষের স্বপ্ন থাকে নিজের জীবনে। যে মানুষটার 2 বেলা ঠিক মতো পেটে ভাত জোটে না, সেই মানুষের আবার এরকম স্বপ্ন আছে নাকি না রিয়ার জীবনে এরকম স্বপ্ন? আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, মাত্র 5 মিনিটের বিরতি। 5 মিনিট পরে আসছি, আর ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
Close up presents Hello 8920, Close up, the closer the better.
5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আরজে কিবরিয়াকে আপনি শুনছেন এবং আরজে কিবরিয়ার আজকের অতিথি হচ্ছে নাদিয়া। নাদিয়া মূলত একজন গৃহকর্মী। তো নাদিয়া, তুমি তো তুমি করেই বারবার চলে আসছে, তুমি করেই বলি বের হয়ে আসলা বাসা থেকে না, এবং তুমি বলছো যে তোমার 2 চোখ যেদিকে চলে যায় তুমি সেদিকে যাবা, আর কোনো কাজে ফিরবে না। কি করবো ভবিষ্যতে, এখন প্ল্যান কি, পরিকল্পনা কি? তোমার বয়স তো 21 বছর।
আমি অনেকভাবে চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য, কিন্তু করতে পারিনি। তবে এটাও চেষ্টা করেছি যে মানে আমার আত্মীয় স্বজন দিয়ে ভালো একটা ছেলে পেলাম, প্রয়োজন হলে আমি এবার কিছু টাকা জমাইছি, কষ্ট করে বিশের কাছে গেছি যে আমি ওই টাকা দিয়ে তাকে আর কি আমি তাকে দিয়ে দিব, মানে সে কিছু করে নিক, ভাবছিলাম যে এইভাবে সুন্দর করে 5 ওয়াক্ত তো নামাজ পড়বো। আর আমি তো অনেকবার চেষ্টা করছি কুরআনশি পড়ার জন্য, কিন্তু আমি শিখতে পারিনি অনেকবার, আমি যেহেতু বাধা কাজ করি। পরে আমি ভাবলাম থাক, আমার আমি যদি ভালো ছেলে পাই আমি তার সাথে শেয়ার করবো, যে সে যেন আমার টাকা দিয়ে আমি আরবি পড়বো, আমাকে যদি সেই সুযোগটা দেয় আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুন্দর করে সংসার করবো, এটাই আমি চাইছিলাম। এখন আমি আর কত অপেক্ষা করবো, একটা এত বড় একটা মেয়ে বাসা বাড়ি কাজ করাটাও তো ঠিক না, আর অনেক ওষুধের কাজ করতেছি, আমারও আর ইচ্ছে করে না কাজ করতে, নিজেরও তো কিছু শখ থাকে। তো আমি আমি এটাই চিন্তা করছি থাক, আমি অনেক ধৈর্য ধরছি, অনেক অনেক অপেক্ষা ছিলাম, আর না আমি যেদিন এবিসি রেডিওতে সুযোগ পাবো জীবন গল্প বলে সেদিন বলে আমি সেই দিনই আমি ডিসাইড করে নেবো, যেখানে আমি খুশি সেখানে আমি চলে যাবো, আমার আর কোনো স্বপ্ন নেই, আমার স্বপ্ন যা দিচ্ছি কোনোটাই পূরণ নেই, কোনো স্বপ্নই আমার পূরণ নেই। সত্য বা চেষ্টা করছি ভেঙে পড়ছে।
তোমাদের গ্রামে কোনো জমি জমা নাই?
আসলে অল্প, মানে শুধু বাড়ির ভিটা চায়, আমার বাবা অনেক কষ্ট করে করছে।
রাইট, তো ওখানে কে থাকে?
ওখানে কেউ থাকে না, আমার ভাই এখানে অটো চালায়, ও আর কি ভাড়া দিয়ে, মানে ভাড়া কোন রকম ঘর ভাড়া দিতে কষ্ট হয়ে যায়, 2000 টাকা বাসা ভাড়া যেটা থাকে তাদের চলতে কষ্ট হয়ে যায়।
বিয়ে শাদি করছে?
না বিয়ে করেনি, আমার 2 বছরের ছোট, কিন্তু ওর সাথে আমার বনে না। আমি ওর অনেক ভাবে চাইছি যে আমরা 2 ভাই বোন একসাথে থাকলেও তো আমার মাথায় সাত দেবে, তো মানুষ আশেপাশে মানুষের অনেক কথা বলে, এই জন্য ও ছেলে মানুষ এগুলো নিতে পারে না, এই জন্য এর আগে
আশেপাশের মানুষ কথা বলে মানে তোমাদের দুইজনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে
কি?
ভাই বোন মানতে চায় না?
ভাই বোন মানে মানতে চায়, মানে আমার নামে উল্টাপাল্টা কথা বলে যে মেয়ে এই করে সেই করে, বাসায় কাজ করে নাকি, এই করে টাকা আনে সেই করে, মানে এগুলো কথা বলে। তারপর এইগুলোর জন্য আমার ভাই আবার একটু এই জন্য আবার মানুষের কথা শুনে আমার উপরে কি অনেক মাই দুধ দিছে যে তুই এনে যাস সে এনে যাস, তা আসলে তো কিছু না, একমাত্র সৃষ্টি করতে জানা আর আমি জানি যে বাসায় কাজ করছি।
তোমার ভাই জন্য তোমাকে রাখে নাই?
না ও রাখতে চান, ও আমি এই ধরে গিয়েছিলাম সেদিন, সেদিন আমি ছুটি নিয়ে গেছি যে আমার যে আমি জীবনের গল্প যে বলবো ফাঁকাটা যেন জায়গায় বের করে দেন, ওখান থেকে যেন আমি যেতে পারি। আর বলো, আমার ভাই বলো তুই এখানে আসবি না, তোরা যেন না দিকি, তুই যেখানে আছিস সেখানে থাকবি। আমার মা বলতেছে বড় বোন না ওগুলো বলিস না, আর আমার মায়ের কি, আমার মায়ের উল্টা মারে ও যে তুমি আমার আমার সাপোর্ট করে কেন ওই আর কি, সরাসরি কোনো দেখা নেই, বন্ধুত্ব নেই, কিছু নেই, ফোনে কথা বলছি ঠিক আছে, না দেখার কথা বলছি, এগুলো তো আমার কিছু ছিল না।
তো তোমার তো তাহলে কোনো জায়গায় জায়গা নেই, তাহলে কি করবা?
আমি জানি না কি করবো, আমার এবার শুধু আমার থাকতে অনেক কষ্ট হইতেছে, আমি আমার থাকার জন্য খালি আমি থাকতেছি, আমার বেতনটা বড় কথা না, থাকাটাই আমার বড় কথা, এই জন্য আমি ভাবছি আমার যে গেল মন চেয়ে আমি সেই গেলে চলে যাবো।
লেখাপড়া তো মাত্র ক্লাস 7-8 পর্যন্ত, তাও ওটা তো বলা চলে না।
না পড়াশোনা হয় নাই, পড়াশোনা করার মতো না হয় নাই।
তোমার জীবনে স্বপ্ন কি ছিল খুব ছোটবেলায়?
স্বপ্ন ছিল এই যে আমি এন্টার পর্যন্ত কষ্ট করে পড়বো, তারপর আমি একটা চাকরি করব, আমার বাবাকে নিয়ে থাকবো, ঘুরবো, আমার আমার ভালো লাগে পড়তে, এটাই পড়াশোনা করব, অবসর সময় পড়বো, আমার অনেক ঘুরতে পছন্দ, কিন্তু আমি ঘুরতে পারি না।
ছোট ভাই দুটো কি করে? ছোট ভাই তো না, একটা ছোট ভাই বোধ হয়।
হ্যাঁ একটা ছোট আর একটা ছোট বোন আছে 10 বছর বয়স।
ওরা কি করে?
এমন 10-11 বছর বয়স হয়ে গেছে, ওরা আবার এই যে প্রাইমারি স্কুল আছে না, প্রাইমারি স্কুলে ওরা নিজে নিজেই ভর্তি হয়েছে আর কি, আমার মায়ের দিছে স্কুল তো আর কি, বাসে যায়
যায়।
আমার মা কিছু করে না, আমার মাকে কেউ কাজে নেয় না, পাগল হয়েছে দেখে, আর আমার মা ঠিক নাই, কখনো ভালো কখনো খারাপ হয়েছে, এখন একটু ভালো আছে, তারপর আবার মানে ওষুধ দিয়ে দিয়ে রাখা লাগে তাকে সেভাবে, কষ্ট হয়ে যায় মানে ঠিক নাই কখন কি হয়ে যায়। তারপর আমার এখন যে বোনটা প্রাইমারি থেকে আসে না, সরকার থেকে স্কুলে ভর্তি করান যেন ওইভাবে আর কি ভর্তি হয়েছে, পরিচিত মাধ্যমে একটু ফ্রি করে আমার মা আর কি ভর্তি করে দিয়েছে। ওদের পড়াশোনা হয় কিনা জানি না, খাতা কলম আমার কাছে বলে আমি দিতে পারি না, আমার এত সামর্থ্য নেই, করতে গিয়ে দেবো তোমার কথা বলে আর কি, তো তোমার বেতনের উপরে চলে যায়। তখন আবার ওখানে আবার ঠিক নাই, উনি আবার আমি বলছি আপনি আমার 3 মাস আগে জানাবেন।
আমার
বাসা থেকে এটা কেউ চিন্তা করে না, আমি নিজে থেকে পরিচিত মাধ্যমে আমি নিজে চিন্তা করছি, এভাবে জীবন চলে না, একটা অন্তত আমার কিছু না দেয়, গরিব থাক কিন্তু মাথার উপর একটা ছাদ থাকে, একটা মেয়ে মানুষকে একটা আশেপাশে লোক অনেক কথাই বলে যাতে এ কথা না বলতে পারে, কষ্ট হইলো কিন্তু কেউ আসে না, আমি অনেক ভাবে চেষ্টা করছি।
তুমি গার্মেন্টস এ ট্রাই করেছো?
হ্যাঁ গার্মেন্টস এ অনেকবার ট্রাই করছি, পরিচিত মাধ্যমে বলে যে বয়স বোঝা যায় না, তারপর অনেক সুখ না এগুলো আর কি
বলে, করে যে তুমি মানে এখন পর্যন্ত তোমার বয়স হয়নি এরকম কোনো কিছু,
বয়স হয় নাই, বয়স বোঝা যায় না, তারপর আবার বাচ্চা বাচ্চা লাগে, তারপর শোক না এগুলো বলে আর কি।
ওকে দেখে আসলে বোঝার উপায় নাই, ওর বয়স 21 বছর, ওর একটা ছবি দিয়েছি আমরা ফেসবুকে, যদি পারেন আপনারা দেখে নেবেন, ঠিক মতো যে খেতেই পায় না তার আবার স্বাস্থ্য কিভাবে হবে। ওকে তাহলে গার্মেন্টস ও তোমার হলো না?
না গার্মেন্টস আমি অনেকবার অনেক জায়গায় ট্রাই করি।
তুমি আয় রোজগার করবা কিভাবে? তোমার যে কোনো বাসায় থাকতে
না, আমার যখন আয় রোজগার বলতে কি আমি কাজ করে না হয় করলাম, কিন্তু আমার তো সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো যে একটা গার্জিয়ান যে একটা আমাকে দেখে শোনা রাখবে, সাপোর্ট করবে, আমাকে খাবার না দেয়, আমার টাকা পয়সা না দেয়, তো আমি নিজেতে নিজে করে নেবো, তো গার্জিয়ানটা তো নাই। একটা জায়গায় যে অনেক মেয়েরা অনেক একসাথে থাকে সেরকম পরিচিত কেউ নাই, আর থাকতে গেলেও রিক্স, থাকতে কোন সেভাবে দেয় না, একটা বাসা ভাড়া নিয়ে যা থাকবে ওরকম কেউ কাউরে দেয় না।
আরেকটা অধ্যায় বাকি আছে ওর জীবনে, সেই অধ্যায়টা হয়তো বা আজকে রাতের এই গল্প বলার পর থেকে শুরু হবে। সেকেন্ড যে অধ্যায়টা, সেই অধ্যায়টা খুব চোখ বন্ধ করেই আমরা যেটা অনুমান করতে পারি সেটা ভয়াবহ এবং খারাপ কিছু। কিন্তু একটা কথা আছে যে আমরা যখন অ্যাজিউম করি, আমরা যখন কল্পনা করি, বিজ্ঞানী এটা বলে যে আমরা 99% নেগেটিভ চিন্তা করি, কিন্তু যেহেতু উপরে আমাদের মাথার উপরে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি সবকিছু দেখছেন, সুতরাং আমরা একটা শুভ প্রত্যাশা করে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে পারি। আমরা জানি না নাদিয়ার কালকে থেকে কি ঘটবে, কিন্তু আমরা ভালো কিছু ভাবতে চাই সৃষ্টিকর্তার নাম নিয়ে, যে ওর জীবনে যাই ঘটুক, ওর জীবনে যদি কোনো মানুষ আসে, যদি কোনো মানুষ ওর হাতটা ধরে, সে যেন খুব শক্তভাবে ভালো করে ওর হাতটা ধরে, ও যেন ওর স্বপ্নের ঠিকানা খুঁজে পায়। আমরা প্রিয় শ্রোতা আজকের মতো হ্যালো ইট 920 শেষ করছি। মানুষের ওপর আস্থা হারানো পাপ, বিশ্বাস হারানো পাপ। আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই, কারণ প্রতিটি মানুষই সম্ভাবনাময়। খুব ক্ষণ জন্ম আমরা, অল্প কিছু সময়ের জন্য আমরা দুনিয়াতে আসি, কোনো কিছুই পারমানেন্ট না, এভরিথিং, প্রত্যেকটা জিনিসই নশ্বর, ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, মিশে যায়, রূপ পরিবর্তন হয়। খুব সাময়িকভাবে আমরা আসি এবং আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে আমরা আসলে মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি, আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে এসেছি। আমাদেরকে উনি চাইলে কুকুর বিড়াল করেও দুনিয়াতে পাঠাতে পারতেন, চাইলে অন্য কিছু করেও দুনিয়াতে পাঠাতে পারতেন, তো সেই জায়গাটা থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞ। মানুষ হিসেবে যেহেতু এসেছি, সুতরাং মনুষ্য জীবন দশায় আমরা যেন এমন কিছু করে যেতে পারি, পুরো সমাজ আমাদেরকে না মনে করুক, পুরো দেশ আমাদেরকে না মনে করুক, পুরো পৃথিবী আমাদেরকে না মনে করুক, আপনি যে ফ্যামিলিতে আপনি বিলং করেন সেই পরিবারের 8-10 মানুষ যেন আপনার অ্যাবসেন্স আপনাকে মনে রাখে, এতটুকু করলেই আপনি ভালো মানুষ। আমরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। আজকের মতো শেষ করছি, অনেক ভালো থাকবেন। আগামী বুধবার ঠিক রাত 11টায় আমি আবারও ফিরবো, আমার জন্য দোয়া করবেন, নাদিয়ার জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। শুভরাত্রি। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, উপর চলে গাড়ি, খাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ
Exclusively on FusionBD.com.